the grass and tomorrow, 20th April, 2010, 3:08:40.
এবং ভগবানের ইচ্ছায় তা একটি সূর্যের মতো সবকিছু উদ্ভাসিত করে বিশাল লাইব্রেরি করতে
এই অধ্যায়ে গর্ভোদক সাহেব বিষ্ণু থেকে ব্রহ্মার আবির্ভাব আমরা জানতে পারছি। এই অধ্যায়ে এখানে বলা হচ্ছে ভাগবতমের প্রথম শ্লোকে আমরা দেখতে পাই যেখানে বলা হচ্ছে জন্মাদস্য যত অন্যায়াত ইতরত চ অর্থেষু অভিজ্ঞ সরাট। জন্ম আদিঅস্য যত হ, যার থেকে জন্ম আদি সময় যার থেকে সৃষ্টি স্থিতি এবং প্রলয় সেই ভগবান, ভগবানের সৃষ্টি উৎস, ভগবানই সবকিছু সৃষ্টি পালন করেন এবং ভগবানই সমস্ত সৃষ্টি প্রলয় সাধন করেন। তিনি তাঁর গুণাবতার রূপে তিনি যখন প্রকাশিত হন তিনি ব্রহ্মা রূপে সৃষ্টি করেন, বিষ্ণুরূপে তিনি পালন করেন এবং শিবরূপে তিনি সংহার করেন। ব্রহ্মসংহিতায় তাই বলছেন সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তিরেখা সায়েব যস্য ভুবনানি বিভূতি দুর্গা ইচ্ছানুরূপমপি যজস্য সৃষ্টতে সা গোবিন্দম আদিপুরুষম তমহম ভজন। ব্রহ্মা সেই আদিপুরুষ গোবিন্দকে ভজনা করছেন, তিনি সৃষ্টি স্থিতি এবং প্রলয়ের মূল কারণ। ভগবানের থেকে প্রথম প্রকাশ হচ্ছেন বলরাম, প্রথম প্রকাশ বলরাম হচ্ছে সাংশ, স্বয়ং ভগবানের অংশ। আর বিভিন্ন জীব হচ্ছে ভগবানের বিভিন্ন অংশ। বলরাম থেকে আবার তিনি সৃষ্টি প্রকাশ করেন কিভাবে, তিনি চারজন বলরাম থেকে চারজন বিষ্ণু তত্ত্বের সৃষ্টি হয়েছে, বাসুদেব শঙ্করসন প্রদ্যুম্ন এবং অনিরুদ্ধ। এবং এই যে চারজনই বিষ্ণু, এমন নয় যে ও বৈকুণ্ঠে একজন বিষ্ণু রয়েছে, না, বৈকুণ্ঠে অনেক বিষ্ণু রয়েছে, অনেক অনেক বিষ্ণু, ভগবানের প্রকাশ, বিষ্ণুর অবতার। মৎস্যরূপে একটা বৈকুণ্ঠ রয়েছে, কুর্মরূপে বৈকুণ্ঠ রয়েছে, নৃসিংহদেবের আলাদা বৈকুণ্ঠ রয়েছে, জগন্নাথের আলাদা বৈকুণ্ঠ রয়েছে, আলাদা আলাদা ধাম রয়েছে, বৈকুণ্ঠ অনেক, বৈকুণ্ঠ লোক অনেক লোক রয়েছে। এবং ভগবানের বিভিন্ন অবতাররা এই সমস্ত বিভিন্ন বৈকুণ্ঠে অবস্থান করে। আর কিন্তু গোলক বৃন্দাবনে যে অনেক কৃষ্ণ রয়েছে তা না, গোলক বৃন্দাবনে কৃষ্ণ একাই, ওনার স্থান ওখানে একটাই। আর বৈকুণ্ঠ লোকে ভগবানের প্রকাশ, বৈকুণ্ঠ লোক চিৎজগৎ, সবই চিৎজগৎ, কিন্তু ভগবানের অনেক রূপ রয়েছেন, সে অসংখ্য রূপ রয়েছেন। যে যার ভজনা করেন সে সেই রকম বৈকুণ্ঠে গিয়ে তাঁর উপাসনা করেন, তাঁর কাছে থাকেন। প্রহ্লাদ মহারাজ যেখানে নৃসিংহদেবের বৈকুণ্ঠ রয়েছে সেখানে থাকেন, প্রত্যেকে বিষ্ণুর বিভিন্ন রূপ রয়েছে, সেই সেই রূপের আরাধকরা সেই সেই বৈকুণ্ঠে গমন করে। এই চারজন বিষ্ণু আবার ওখানে ২৪ বিষ্ণু রয়েছে, তার হাতের অলঙ্কারগুলো, তার শঙ্খচক্র গদা পদ্ম আছে, আর গদা শঙ্খচক্র পদ্ম আছে, এইভাবে ঘুরতে ঘুরতে আবার ২৪ বিষ্ণু আছে। তাই প্রথম যে চারজন বিষ্ণু তার মধ্যে যিনি শঙ্করসন, শঙ্করসন থেকে ভগবান নারায়ণ আবির্ভূত হন। নারায়ণ থেকে আবার দ্বিতীয় চতুর্ভুজ আসছেন, বাসুদেব শঙ্করসন প্রদ্যুম্ন অনিরুদ্ধ। এবং এই দ্বিতীয় চতুর্ভুজ সংকর্ষণ থেকে তিনজন পুরুষ অবতার জন্মগ্রহণ করেন। সে তিনজন পুরুষ অবতার কে? কারণদক সাই বিষ্ণু, গর্ভদক সাই বিষ্ণু আর ক্ষীরদক সাই বিষ্ণু। গর্ভদক সাই বিষ্ণু এই সংকর্ষণ থেকে আবির্ভূত, এই নারায়ণ, হ্যাঁ, দ্বিতীয় সংকর্ষণ থেকে আবির্ভূত হয়ে কি করেন? তার সমস্ত শরীর থেকে, লোমকূপ থেকে, তার নিঃশ্বাসের মাধ্যমে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে। এবং প্রত্যেক ব্রহ্মাণ্ডে উনি আবার গর্ভদক সাই বিষ্ণুরূপে প্রবেশ করছেন। প্রত্যেক ব্রহ্মাণ্ড তো শূন্য, প্রত্যেক ব্রহ্মাণ্ড তিনি নিজের ছেদবিন্দু দিয়ে অর্ধেকটা পূর্ণ করছেন, সাধারণত্বের ঘাম দিয়ে, তার শরীরের ছেদ দিয়ে। আমাদের ঘাম, কিন্তু ঘামে জল লবণ না। ভগবানের ছেদবিন্দু দিয়ে ব্রহ্মাণ্ডের অর্ধেকটা পূরণ করেন এবং তিনি সেই জলে অনন্ত শিশুর উপর শয়ন করেন। আর তার নাভিপদ্ম থেকে, তাহলে দুটো বিষ্ণু হলো, কারণদক সাই বিষ্ণু থেকে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হলো। আবার সে প্রতিটা ব্রহ্মাণ্ডে আবার তিনি গর্ভদক সাই বিষ্ণুরূপে প্রবেশ করছেন। আর গর্ভদক সাই বিষ্ণুর নাভিপদ্ম থেকে যেখানে যে বলছেন একটা পদ্মের সৃষ্টি হচ্ছে, সেই পদ্মের উপরে লোকপিতা ব্রহ্মার জন্ম হচ্ছে। ব্রহ্মা তার কোনো, তিনি স্বয়ং পদ্ম থেকে উত্তীর্ণ হয়েছে, মহাবিষ্ণু থেকে, এই গর্ভদক সাই বিষ্ণু থেকে, তার কোনো জাগতিক পিতামাতা নাই, তাকে তাকে বলা হচ্ছে স্বয়ম্ভূ, স্বয়ং উৎপন্ন হয়েছেন। কিন্তু ভগবানের সৃষ্টিটা এইরকম নয়, এই জড়জগতের সৃষ্টিটা প্রত্যেক স্ত্রী পুরুষের মিলনের মাধ্যমে হয়ে থাকে, স্বামী স্ত্রী মাতা। কিন্তু চির জগতের যে সৃষ্টি, এরকম মিলনের মাধ্যমে, স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে হয়। যে ব্রহ্মা যখন মিলিত হয়েছেন তখন তো লক্ষ্মীদেবী ভগবানের কাছে ছিলেন, কিন্তু লক্ষ্মীদেবীর বিনা সহায়তায় ভগবান তার নাভিপদ্ম থেকে পদ্মশ্রী পদ্মের উপর ব্রহ্মাকে সৃষ্টি করলেন। ব্রহ্মা যখন প্রথম সৃষ্টি করেছিলেন তখন তিনি কোনো স্ত্রীর সাহায্যে কিছু সৃষ্টি করেন, তিনি বিভিন্ন মুনি ঋষিদের, তার ভুরু থেকে, তার কপাল থেকে, তার মস্তক থেকে, তার বক্ষস্থল থেকে, তার বাহু থেকে, তার উরু থেকে, তার জঙ্ঘা থেকে, তার পৃষ্ঠদেশ থেকে, তার চরণ থেকে, হাঁটু থেকে, পাদপদ্ম থেকে ব্রহ্মা বিভিন্ন জীবের সৃষ্টি করছিল, বিভিন্ন মুনি ঋষিদের সৃষ্টি করছিল। তারপর তিনি যখন স্বয়ম্ভূ মনু এবং শত্রুপাকে সৃষ্টি করেন, তারপরে তিনি তাদেরকে নির্দেশ দেন যে তোমরা মানুষ সৃষ্টি করো। এবং তখন কী করলেন ব্রহ্মা, এই স্বয়ম্ভূ মনু এই শতরূপা প্রথমে স্ত্রী পুরুষের মিলনের মাধ্যমে তারা জীব সৃষ্টি শুরু করেন। মনু থেকে যেহেতু এসছে মানুষ, মনু থেকে আসছে আমরা, এই জন্য সবাইকে বলা হয় মানব। মনু থেকে যারা এসছে তারাই, তাদেরকে বলা হয় মানব। তো ভগবান একই রূপে তিনি যখন ব্রহ্মা বিভিন্ন জীব সৃষ্টি করছেন তখন ব্রহ্মার প্রত্যেকটি জীবের হৃদয়ে ব্রহ্মা যখন প্রতিটি জীব সৃষ্টি করলেন, প্রত্যেকটি জীবের হৃদয়ে ভগবানই ক্ষীরদক সাই বিষ্ণুরূপে অর্থাৎ পরমাত্মা রূপে তিনি আবার প্রবিষ্ট হলেন। তো এক বিষ্ণু কী হচ্ছেন? তিনি হচ্ছেন অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের পরমাত্মা, আবার ইন্ডিভিজুয়াল ব্রহ্মাণ্ডের পরমাত্মা হচ্ছেন কারণদক সাই বিষ্ণু, সমস্ত বিশ্বের পরমাত্মা। তারপর এক একটা বিশ্বের পরমাত্মা হচ্ছেন কে? গর্ভদক সাই বিষ্ণু। আর গর্ভদক সাই বিষ্ণু তাই নাই বলতে ব্রহ্মা সৃষ্টি হচ্ছে, ব্রহ্মা যত জীব সৃষ্টি করেছেন, ব্রহ্মা থেকে শুরু করে যত জীব, প্রত্যেকের হৃদয়ে স্থিত পরমাত্মা রূপে ক্ষীরদক সাই বিষ্ণু আবির্ভূত হলেন। মহাবিষ্ণু থেকে গর্ভদাস সাহেব বিষ্ণু, গর্ভদাস সাহেব বিষ্ণু থেকে ত্রিরোধক সাহেব বিষ্ণু, এরা সবাই এই ব্রহ্মাণ্ডের সমস্ত সৃষ্টির নিয়ন্ত্রণ করেন। মহাবিষ্ণু, গর্ভদাস সাহেব বিষ্ণু এবং ত্রিরোধক সাহেব বিষ্ণু। ভগবান এই যে প্রথম শ্লোকে বলা আছে, জন্ম আদি অশ্ব যথা নয়াত ইতরতস্য আর্তস্য অভিজ্ঞসর, প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে ভগবান সমস্ত সৃষ্টি স্থিতি পালন করছেন, কখনো সরাসরিভাবে, কখনো তিনি তার কারো মাধ্যমে, মানে পরোক্ষভাবে। প্রত্যক্ষ মানে তিনি সরাসরি করছেন, আর পরোক্ষ মানে কারো মাধ্যমে তিনি করছেন। তো একমাত্র প্রত্যক্ষভাবে কৃষ্ণ সবই করছেন, কিন্তু পরোক্ষরূপে সমস্ত বিষ্ণুরাই করছেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সৃষ্টি স্থিতি প্রলয়ের কারণ দেখছে। ভগবানের ছয় রকম অবতার আছে এই জগতে, ভাগবতে বলা আছে, অবতারা হি অসংখ্যায়া হরে সত্য নিধের দ্বিজা। অনেক সময় এই সমস্ত যে অবতার, অসংখ্য অবতারের কথা শাস্ত্রে বলা হয়েছে, এই সুযোগ নিয়ে অনেকেই আবার সাধারণ জীব, তারা কিছু একটা যোগসিদ্ধি বা কিছু একটা শক্তি সম্পন্ন হয়ে তারা নিজেকে ভগবানের অবতার বলে জাহির করে। এই জন্য ভারত, বাংলাদেশ এখানে অবতারের খনি, এক একটা অবতার যখন তখন আবির্ভূত হয়ে যায় না। অবতার যদি আসেন, পূর্ব থেকে শাস্ত্রে উল্লেখ থাকবে, নিজে নিজে অবতার হয় না, শাস্ত্রে উল্লেখ থাকতে হবে। যেমন বেদে উল্লেখ আছে, পুরাণে উল্লেখ আছে, ভাগবতে উল্লেখ আছে, পরবর্তীতে কলিযুগে কী কী অবতার আসবেন সব উল্লেখ করে দেওয়া আছে। হঠাৎ করে কেউ অবতার হতে পারে না, অবতার যেটা আছে লিপিবদ্ধ, কার পরে কে যাবে সিলেক্ট হয়ে আছে অলরেডি। যে কেউ নিজেকে ভগবান বলে দাবি করলে সেটা হতে পারে না। এই জন্য ব্রহ্মা আমাদের সৃষ্টিকর্তা, আর যে যে ছয়জন অবতার আছে, লীলা অবতার, অসংখ্য অবতার, অবতারা হি অসংখ্য, ভাগবত বলছেন অসংখ্য অবতার আছে। যেমন সত্যগুণের সমুদ্র থেকে অসংখ্য নদ নদী, যেমন পাহাড়ের থেকে যখন অনেক অসংখ্য নদী বা প্রবাহিত হয়, ভগবানের যেমন সমুদ্রের ঢেউ কখনো গুণে শেষ করা যায় না, ভগবানের অবতারে অসংখ্য অবতার, শুধু এই ব্রহ্মাণ্ডে নয়, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি রূপে অবতার রূপে তিনি আসছেন। এবং আসার একমাত্র উদ্দেশ্য হচ্ছে পরিত্রাণায় সাধুনাং বিনাশ হয়েছে দুষ্কৃত, ধর্ম সংস্থাপনার্থায়, ধর্মের সংস্থান করার জন্য, অধর্মের বিনাশ করার জন্য, আর সাধুদের পরিত্রাণ করার জন্য, অসাধুর বিনাশ করার জন্য যুগে যুগে আবির্ভূত হচ্ছেন অসংখ্য অবতার রূপে। এই জড় জগতে তিনি যখন আসেন, মূলত ছয়টি অবতার আছে, হরিব ছয়টি অবতার কী কী ভগবানের ছয়টা অবতার আছে, প্রধানত ছয়টা অবতার কী কী? যুগ তো বলে দিয়েছে না, আর একটা পুরুষ অবতার, লীলা অবতার কি কি ভগবান? এগুলি মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, পরশুরাম, রাম, বরাহ, বুদ্ধ, সব লীলা অবতার, বিভিন্ন লীলা করছেন, লীলাবত কৃষ্ণ লীলাবত, কৃষ্ণ অবতার নয়, কৃষ্ণ অবতারের বলরামকে বলা হয়েছে লীলাবত, লীলা করছেন। কৃষ্ণ যুগহাত হয়ে অবতার এবং অবতারী, মহাপ্রভু অবতার এবং অবতারী, মহাপ্রভু থেকে তিনি হচ্ছেন ষোলকলায় পূর্ণ, তার থেকে সমস্ত অবতাররা আসেন, তিনি একাধারে অবতার, আর একাধারে অবতার না, তিনি অবতারী। ভগবান কৃষ্ণ যখন আসলেন, অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডে যত বিষ্ণু তত্ত্ব সব কৃষ্ণের মধ্যে প্রবিষ্ট হয়ে তিনি আসলেন, তিনি স্বয়ং, আর অন্যান্য অবতাররা তার সাথে মিশে আছেন। ভগবান কৃষ্ণ সব কিছু দেখাতে পারে, সব লীলাগুলি দেখাতে পারে। তো লীলাবতার, তারপর গুণাবতার কী কী ভগবানের? ভগবান কৃষ্ণের গুণাবতার কী? সত্ত্বগুণের অবতার, রজগুণের অবতার, তমগুণের অবতার ব্রহ্মা বিষ্ণু শিব। আমাদেরকে তত্ত্বগুলি জানতে হবে যে ব্রহ্মা তো ভগবান থেকে আসছে, শিব তো ভগবান থেকেই আসছেন, কিন্তু ভগবানের গুণ অবতার। কিন্তু ভগবান থেকে অবতার হলেও ব্রহ্মা আছেন জীবতত্ত্ব, কিন্তু শিব কিন্তু জীবতত্ত্ব নন, শিব শিবতত্ত্ব না, জীবতত্ত্ব না বিষ্ণুতত্ত্ব। বিষ্ণু তো বিষ্ণুতত্ত্বই পালন করেন, তো এখানে বোঝা যাচ্ছে বিষ্ণুর পজিশনটা কোথায় আর কৃষ্ণের পজিশনটা কোথায়। কৃষ্ণের সৃষ্টি, কৃষ্ণ কোথায়? তার নিজের অবস্থান, আর তার থেকে সমস্ত অবতারা আস্তে আস্তে ব্রহ্মা বিষ্ণু শিব আসলেন পুরুষ অবতার থেকে। তো ভগবানের গুণ অবতার আছে ব্রহ্মা, সত্যগুণ রজগুণে তিনি সৃষ্টি করেন, বিষ্ণু তিনি সত্যগুণে জীবকে সমস্ত জীবকে পালন করেন, আর শিব তমগুণ অবতার, তিনি তাঁর ইচ্ছায় যখন প্রলয় হওয়ার ইচ্ছা হয় ভগবানের, যখন প্রলয় হতে হবে তখন শিবরূপে তিনি তাণ্ডব নৃত্য করেন, তাহলে সমস্ত সৃষ্টি তখন প্রলয় হয়ে যায়। এটা হচ্ছে গুণাবতার, লীলাবতার গেল, গুণাবতার গেল, আর যুগাবতার কী কী যুগাবতার? সত্য তথা দাপর করিতে কী কী ভাবে আসেন ভগবান? শুক্ল রক্ত কৃষ্ণ পিত আসন বন্যাস্ত্রাহী অশ্ব ভিন্নত অনুযুগন্তন শুক্ল রক্ত কৃষ্ণ পিত, কৃষ্ণ শুক্ল রক্ত তথা পিত ইদানিম কৃষ্ণদম গত আসন বর্ণ ইত্যাদি নিয়ে ত্রয় আসে ভিন্নত অনুযুগন্তর যুগের অনুসারে। তুমি কী করেন? কখনো শুক্ল বর্ণরূপে আসেন, কখনো কৃষ্ণবর্ণ আসেন, কখনো রক্তবর্ণ আসেন, কখনো পিতবর্ণ নিয়ে আসেন। এটা হচ্ছে চারজন যুগাবতার প্রতিযুগে আসেন, লীলাবতার, গুণাবতার, যুগাবতার। আর মন্নান্তর অবতার কি? ব্রহ্মার একদিনে 14 জন মনু আসেন, 5000 কত মনু, 5000 টোটাল সামথিং মনু আসেন ব্রহ্মার, ব্রহ্মার আয়ুষ্কালের মধ্যে, না না ব্রহ্মার একদিন, এক বছরে, এক বছরে কত মনু আসে? 71 চতুর্যুগে ব্রহ্মার এক মন্নান্তর, 14 মন্নান্তর ব্রহ্মার দিবস ভিতর একদিনে এত মনু আসে, 5000 কত মনু আসে? সত্য ত্রেতা দাপর কলি আমরা সবাই জানি 4,32,000 বছর আছে কলিযুগের আয়ু, 8,64,000 দাপর যুগের আয়ু, 12,96,000 ত্রেতা যুগের আয়ু, আর 17,28,000 আছেন সত্যযুগের আয়ু। ভগবান কৃষ্ণ যেটা বলছেন গীতাতে, 1000 চতুর্যুগে ব্রহ্মার একদিন হয় এবং 1000 চতুর্যুগে ব্রহ্মার একটা রাত্রি। সহস্র যুগ পর্যন্তম অর্হযত ব্রহ্মণ বিদু রাত্রিং যুগ সহস্রান্তম তে অহরাত্র বিদজনা। এখানে সব ফিলোসফিক্যাল ক্লাস আছে, আজকের টপিকসটা অনলি ফিলোসফিক্যাল দর্শন, তত্ত্বগতভাবে ভগবান কী করে আসলেন লীলা কাহিনী নাই। ফিলোসফিক্যাল ক্লাস দিলে সবার ঘুম পেয়ে যায়। গোপাল হঠিত শ্লোক স্ত্রীশূদ্র দ্বিজবন্দনা ত্রয়ী ন শ্রুতি গোচারা কর্মশ্রেষ মূলায়নাম শ্রেয় এবং ভবদীয় ইতি ভারতম আসানাম কৃপা মরিনা। স্ত্রী শূদ্র দ্বিজবন্ধু এরা বেদকে বুঝতে পারে না, বেদের তত্ত্ব হৃদয়ঙ্গম হয় না, দর্শন তত্ত্ব শুনলে ঘুম এসে যায়। এই জন্য তাদের পরম মঙ্গলের জন্য শিলা ব্যাসদেব মহাভারত আদি পুরাণ আদি গ্রন্থগুলি লিপিবদ্ধ করেন। এই পুরাণের কাহিনীর মধ্যে, মহাভারতের কাহিনীর মধ্যে, শ্রুতি স্মৃতি পুরাণ, স্মৃতি শাস্ত্র, পুরাণ আদি তিনি লিপিবদ্ধ করলেন। কেন এইভাবে লিপিবদ্ধ করলে? গল্পের আকারে কৃষ্ণের লীলা শ্রবণ করবে এবং তার ফলে কী হবে? কৃষ্ণের পাদপদ্মে পৌঁছে যাবে, কৃষ্ণের লীলা স্মরণ হবে। কিন্তু সবাই এই দর্শন তত্ত্ব বুঝতে পারে না। দর্শন তত্ত্ব শুনলে কে কোথায় সৃষ্টি করেছে এত কে মনে রাখতে যায়? বিশাল সৃষ্টি তত্ত্ব। চারটে তিনটে গুণাবতার, যুগাবতার চারজন, মন্বন্তর অবতার আছে 14 জন, 14 মন্বন্তর ব্রহ্মা দিবস ভিতর। একাত্তর চতুর্যুগে হয় এক মন্বন্তর, 14 মন্বন্তর ব্রহ্মার দিবসদের। চৈতন্য চরিতামৃতে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, সত্য ত্রেতা দাপর কলি চারি যুগ জানি, সেই চারি যুগে এক দিব্য যুগ মানি, সহস্র চতুর্যুগে, 71 চতুর্যুগে হয় এক মন্বন্তর, 14 মন্বন্তর ব্রহ্মার দিবস ভিতর। সত্য তেতা দাপার কলি এইভাবে 1000 বার আবর্তিত হলে ব্রহ্মার একদিন হয়, আর যদি 71 বার আবর্তিত হয় তাহলে এক মনুর আয়ুষ্কাল হয়। আমরা তো কত, আমাদের আয়ু কতটুকু তাহলে? একটা আকাশে বিদ্যুৎ চমকায় অতটুকু সময় বোধ হয় আমাদের নয়। এক পলক তো অনেক সময়, এখন আমি তাকিয়ে আছি আপনার, একটা পলক পড়তে অনেকক্ষণ সময় লাগছে। কিন্তু না, এটা আরো কোনো এত, একটা সেকেন্ডের বোধ হয় শতভাগের এক ভাগ, এতটুকু ত্রুটি থেকে শুরু করতে হবে। তার মানে এতটুকু সময় আমরা বাঁচব, তার জন্য এত হিংসা, দ্বেষ, মারামারি, কাটাকাটি, একে অপরের প্রতি হিংসা, এটা কি সত্যিকারের বুদ্ধিমানের প্রয়োজন? বুদ্ধিমত্তা এটা, তার জন্য কত আশা আকাঙ্ক্ষা, গাড়ি বাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, 14 পুরুষের জন্য সঞ্চয়। 14 পুরুষের সঞ্চয় জানেন কি করে? 14 পুরুষের জন্য সঞ্চয় করতে হয়, তাই না? আমরা কিন্তু সবাই 14 পুরুষের জন্য সঞ্চয় করার জন্য ব্যস্ত থাকি, নিজে খাওয়া পড়ার জন্য, 14 পুরুষ খেতে পারার জন্য। আয়ুটা কতটুকু? 14 পুরুষের সঞ্চয়ের কাহিনীটা বলি। তারা বলছে যে আমাদের আশা আকাঙ্ক্ষা কিরকম, প্রত্যেকের, আমরা বদ্ধ জীব কেমন আশা আকাঙ্ক্ষা করি, আমাদের আয়ুটা বোঝা গেল কত ক্ষণক্ষণ। সত্য দেতা দাপার করলে এইভাবে 100 বার 71 বার ঘুরলে ব্রহ্মার একটা মনুর আয়ু, আর 14 জন মনুর আয়ু শেষ হবে, ব্রহ্মার একটা দিন শেষ হবে। এইভাবে ব্রহ্মা 30 দিনে মাস হচ্ছে, 12 মাসে বছর হচ্ছে, 360 দিনে, এইভাবে ব্রহ্মা 100 বছর বাঁচেন। তাহলে ব্রহ্মার আয়ুটা কত বড়? সামান্য একটা ধারণা আছে ব্রহ্মার আয়ুটা কত বড়, আর আমাদের আয়ু একটা বিদ্যুৎ তমখানা অতটুকু সময় নয়, আমাদের আয়ুটা শেষ, তার জন্য আমরা 14 পুরুষের সঞ্চয় করতে ব্যস্ত। এক সময় একজন বড় ব্যবসায়ী কি করছিলেন, তিনি ব্যবসার জন্য, ব্যবসা বাড়ানোর জন্য দিন রাত প্রচেষ্টা করে যাচ্ছেন কি করে তার ব্যবসাটা বর্ধিত হয়। আজকে 10টা কারখানার মালিক, কালকে যেন আরো 5টা বাড়ে, এইভাবে পার কারখানার মালিক হবে, অনেক বিল্ডিং থাকবে শহরের মধ্যে, অনেকগুলি দোকান থাকবে, লক্ষ লক্ষ লোক তার আন্ডারে কাজ করে, এরকম মানে চিন্তা করছে, আর ব্যবসা বাড়িয়ে আছে। তো ওই সময় একজন সাধু, পরিব্রাজক সাধু তার কাছে আসলেন। তার কাছে এসে যখন আসলেন, তিনি সাধুকে প্রণাম নিবেদন করলেন, বসতে দিলেন। তো আমরা সাধারণত কি করি, কোনো সন্ত ব্যক্তিকে পেলে, সাধু ব্যক্তিকে পেলে আমাদের ভাগ্যটা বিচার করাই, তাই না? আমার হাতটা দেখুন তো, যে আমার খেয়ে পরে বাঁচতে পারবো কিনা, আমার ধন সম্পদ ঠিক আছে, বড় চাকরি পাবো কিনা দেখুন। কেননা মনের দর্পণ হচ্ছে আমাদের মুখ। মনের ভিতরে আমি সুখী থাকি না দুঃখী থাকি, না দুশ্চিন্তা দুর্ভাবনায় আছে, না কোনো ক্ষতি হয়েছে, এই চেহারাটা কিন্তু মনের মধ্যে মুখের মধ্যে ফুটে ওঠে। আমি যদি আনন্দে থাকি দেখবেন মুখের মধ্যে একটা হাস্যোদ্ভব আনন্দ উজ্জ্বল ভাব থাকে, আর আমি যদি দুশ্চিন্তা দুর্ভাবনায় থাকি মুখের মধ্যে একটা কালো ছায়া থাকে, অন্ধকার থাকে। তো মনের দর্পণ হচ্ছে মুখ, আর ভাগ্যের দর্পণ হচ্ছে হাত। এটা ভাগ্যের দর্পণ, এখানে দেখলে বোঝা যাবে ও সুখী না দুঃখী, কোনো বিপদ আছে, হাতে কিছুদিন পর অ্যাক্সিডেন্ট আছে মরে যাবে, না লংজিভিটি মানে অনেক দীর্ঘায়ু আছে, না অনেক ধন সম্পদের মালিক, সব কিন্তু এই রেখাগুলি কারো এক নয়। যে রেখাগুলি আছে না, তাদের কারো রেখা কারোর সাথে মিলবে না, প্রত্যেকের আলাদা। তার মানে ভাগ্যের দর্পণ হচ্ছে হাত। এই জন্য জ্যোতিষ শাস্ত্র অনুসারে হাত দেখে বলে দিতে পারে ও এত বড় ধনী থাকবে, বা এ দরিদ্র হয়ে যাবে, বা সামনে বিপদ আছে, অ্যাক্সিডেন্ট আছে, সব কিছু বলে দিতে পারে। তখন সাধুকে একটু হাত দেখালেন, দেখে বলছে সাধু আর দেখুন তো আমার ভাগ্য কেমন আছে, আমার যার ধন সম্পদ আছে আমার ছেলে মেয়ে নাতিপুতি খেয়ে বেঁচে থাকতে পারবে কিনা। তো সাধু হাত দিয়ে দেখছেন যে এত বড় ভাগ্য রেখা, এত ধন সম্পদের মালিক, বিশাল ধন সম্পদ রয়েছে, অনেক মিল কারখানা রয়েছে, বাড়ি গাড়ি রয়েছে। তখন বলছেন যে আপনার যা ধন সম্পদ আছে আপনার 14 পুরুষ খেয়ে শেষ করতে পারবে না, আপনার 14 পুরুষ ভালোভাবে বেঁচে থাকতে পারবে, খেয়ে পড়তে পারবে, থাকতে পারবে। তখন ওর প্রশ্ন আসে আমার 14-14 পুরুষ পর্যন্ত খেয়ে পরে বাঁচতে থাকতে হবে, আর যখন 15 পুরুষ আসবে তখন কি হবে? তখন এটা তো উনি একটু জোকিং করে বলেছেন যে 14-10 পুরুষের অভাব হবে না, এত ধন সম্পদ আছে। যখন প্রশ্ন করলেন বলছেন যে তাহলে 15-10 পুরুষ আসলে তখন কি হবে, তখন বলছে তখন একটা সামান্য অভাব অনটন দেখা দিতে পারে, মনটা খারাপ হয়ে গেছে, 15-10 পুরুষের সময় টাকা পয়সা থাকবে না। তখন দোকান টোকান সাধু চলে গেছে, আর দোকান টোকান বন্ধ করে দিয়ে, কারখানা বন্ধ করে দিয়ে ঘরে আসছে। মনের মধ্যে একটা দুশ্চিন্তা রয়েছে, 15-10 পুরুষের অভাব অনটন হবে, তো মনের মধ্যে একটা কালো ছায়া দেখা যাচ্ছে মুখের মধ্যে। স্ত্রী দেখে বলছে কী হলো, আর কোনো ব্যবসায় লস হলো, না কোনো গাড়ি টাড়ি অ্যাক্সিডেন্ট হলো, না কি, না কোনো কারখানায় কোনো জাহাজ টাহাজ ডুবে গেল কি, এখন মনের মধ্যে এত ভারাক্রান্ত কেন, বড় ব্যবসায়ী তো প্রচুর ধনী লোক। বলছে না এইরকম কোনো কিছু হয়নি, একজন কাহিনীটা বললেন, একজন সাধু এসেছিল হাত দেখালাম, তো বলছে যে আমার 14 পুরুষে কোনো অভাব হবে না, যখন 15 পুরুষ আসবে তখন কোনো অভাব কিছু অভাব অনটন দেখা দিতে পারে। তখন বলছেন যে ঠিক আছে আপনি এখন খেয়ে এখন বিশ্রাম করুন, কাল সকালে ওনাকে যেয়ে যেখান এর কোনো প্রতিকার নেই, যে 15-10 পুরুষের ধন সম্পদ যেন কম না পড়ে তার কোনো প্রতিকার নেই। খেয়ে দিয়ে বিশ্রাম নিচ্ছে, সকালে উঠে স্বামী স্ত্রী দুজন সেই সাধুর কাছে গিয়েছেন, যে আপনি বললেন যে আমার ধন সম্পদ যা আছে 14 পুরুষের হয়ে যাবে, তা 15-10 পুরুষ যখন আসবে তখন অভাবনটা দেখা দিতে পারে, এর কোনো প্রতিকার নেই যে আমরা সেইগুলি করলে এমন ধন সম্পদ আসবে যে 15-10 পুরুষের আর কোনো অভাবনটন থাকবে না। তখন বললে হ্যাঁ, গীতাতে ভগবান বলছেন যে প্রাপ্য পুণ্য কৃতানা উচিতা সাশ্বাতের সময় সুচিনাং সীমাতাং গিয়ে যোগভ্রষ্ট হয়ে যাবে, কেউ যদি পুণ্যকর্ম করে উন্নত ধনী পরিবারে জন্মগ্রহণ করে, আর আপনি যদি পুণ্যকর্ম করেন ধন সম্পদ পরিবারের আসপনা আসে আরও ধন সম্পদ বাড়বে, কী পুণ্যকর্ম করবেন? বলছেন ঠিক আছে, কোনো সাধু সন্ন্যাসী বা সাধু ব্যক্তিদের কোনো মঠ মন্দিরে আপনি কিছু ডোনেশন দিন, দান করুন চাল ডাল টাকা পয়সা, তাহলে তার ফলে যে পুণ্য হবে সেই পুণ্যের প্রভাবে যে আপনার যা ধন সম্পদ আসবে আপনার 14-10 পুরুষের আর কোনো 15-10 পুরুষের কোনো অভাব হবে না। তো উনি বিরাট ধনী কিন্তু টাকা পয়সা খরচা করতে চান না বেশি, যদি যদি বড় সোসাইটিতে কোনো দিতে হয় তাহলে 2-3 লাখ টাকা লেগে যাবে, হয়তো বৈষ্ণব সেবা দিতে। মায়াপুরে এত ভক্ত, অনেক সময় বৈষ্ণব সাথে দিতে গেলে সবাই ভয় পেয়ে যায়। ওখানে প্রায় 2500 ভক্ত, ওখানে প্রসাদ পেতে গেলে প্রায় 3 লাখ টাকা খরচা হয়ে যাবে। যে কারোর পক্ষে বৈষ্ণব সেবা দেওয়া হয় না মায়াপুরে, হয়তো কোনো গ্রুপ গ্রুপ হয়তো কাউকে দেওয়া যেতে পারে 2-10 জন কি ডেকে, কিন্তু পুরো বৈষ্ণবদের, পুরো মন্দিরের বৈষ্ণবদের খাওয়ানো সবার পক্ষে সম্ভব হয় না। হয়তো বড় লোক থাকলো, দেখে ঠিক আছে 5 লাখ টাকা দিয়ে দিল বা 4 লাখ টাকা দিয়ে দিল, ঠিক আছে পুরো বৈষ্ণবদের সেবার জন্য সবাই দিতে চান। আর উনি তো খরচা করতে চান না, টাকা পয়সা আছে উনি খরচা করতে চান না, তো বলছে না এত বড় সেবা দরকার নেই, ছোটোখাটো কী করে বৈষ্ণব সেবা দেওয়া যায়। তখন সেই যদি সাধুঘাট বললেন, দেখুন এখানে একজন বৈষ্ণব আছেন, ব্রাহ্মণ ব্রাহ্মণী, তো তারা স্বামী স্ত্রী দুজন থাকেন, ভজন করেন, গীতা ভাগবত পাঠ করেন, তাদেরকে একটু সেবা করেন, তাহলে তার ফলে যে পুণ্য হবে তাহলে কী হবে, আপনার 5-10 পুরুষের অভাব হবে না, আরও ধন সম্পদ আরও লাভ হবে। তিনি খুব খুশি হয়েছেন, কিছু চাল ডাল ব্যাগ ভরে কিনেছেন, চাল ডাল সবজি সব কিছু নিয়ে ওনার বাড়িতে গিয়েছেন, গিয়ে দরজায় গিয়ে নক করছেন, বলছেন বাড়িতে কেউ আসেন, বাড়িতে কেউ আসেন। তখন ব্রাহ্মণটা ভাগবত পাঠ করছেন আর ব্রাহ্মণীটা শ্রবণ করছেন, ভাগবত শ্রবণ করছেন। ব্রাহ্মণী এসে দরজা খুলে দিলেন, বুঝলেন কি ব্যাপার, বলছে আপনাদের জন্য কিছু সিধা নিয়ে আসছি, সিধা মানে ওই চাল ডাল সবজি এগুলি সিধা দান দিয়েছি। তখন স্বামী জিজ্ঞাসা করছেন, ব্রাহ্মণ জিজ্ঞাসা কি কি ব্যাপার, কে আসছে, বলছে একজন ভদ্রলোক আসছেন, তিনি কিছু চাল ডাল সবজি নিয়ে আসছেন, আমাদেরকে দান করতে চান। তখন উনি ভাগবত পাঠ করতে করতে উনি বললেন যে দেখো আমাদের কিচেনে যা আছে তা আজকে আমাদের হয়ে যাবে কিনা। তখন উনি ব্রাহ্মণী গেলেন, গিয়ে কিচেনে দেখলেন চাল ডাল সবজি যা আছে আজকে দিনের মতো হয়ে যাবে। তখন তার স্বামীকে এসে বললেন, না যা আছে আজকের দিনে আমাদের চলে যাবে আর দরকার নেই। তখন তো ব্রাহ্মণ বলছে, তুমি ওদেরকে বলে দাও যে আজকে অন্য কাউকে দিত, কেন আজকে যা আছে আমাদের হয়ে যাবে, আমাদের আর লাগবে না। তো ব্রাহ্মণী বলে দিলেন যে আমাদের লাগবে না, কেন, যে যা আসে আজকের দিনে আমাদের হয়ে যাবে, এনার আজকের দিনে আসে কালকের জন্য সংগ্রহ করবেন না, ভগবানের ভক্তরা আজকে আসে ঠিক আছে চলে, ভগবান তোমাকে পাঠিয়ে দেবেন, কালকের জন্য সংগ্রহ করবেন না। আর এই ভদ্রলোক এত বিষয়ী যে বলছেন যে তার নাতি তার ছেলে খেতে পারবে, তার পৌত্র খেতে পারবে, তার প্রপৌত্র খেতে পারবে, তার দৌহিত্র খেতে পারবে, এইভাবে 14 পুরুষের সম্পত্তি তার আছে, 14 পুরুষ খেয়ে শেষ করতে পারে না, এত সম্পত্তি আছে, আজ 5-10 পুরুষের জন্য সঞ্চয়ের জন্য পুনঃসঞ্চয় করছে। কে আসবে নাতি হয়ে, কে আসবে প্রপৌত্র দৌহিত্র, কে কে আসবে, যার সৌভাগ্য আছে সে ওই বংশে এসে জন্মগ্রহণ করে ওই সুযোগটা গ্রহণ করবে, টাকা পয়সা যে পুণ্যকর্ম করেছে, আর তাদের জন্য এই ব্যক্তি দিন রাত খেটে যাচ্ছে, খেটে যাচ্ছে, আমার ছেলে খাবে, আমার নাতি খাবে, আমার দৌহিত্র প্রপৌত্র সব ওরাই খাবে, ওরাই ভোগ করবে, আর খাটছে কে, একজন ব্যক্তি দিন রাত ব্যবসার টেনশনে না ভগবত ভজন করার সুযোগ পাচ্ছে, না ভগবানের মন্দিরে যে একটা ভগবানকে প্রণাম করার সুযোগ পাচ্ছে, দিন রাত খেটে যাচ্ছে, খেটে যাচ্ছে, খেটে যাচ্ছে, কেন, অনেক গাড়ি অনেক বাড়ি অনেক টাকা পয়সা সুখে থাকবে, আর নাতিপুতি যেন সব সুখে থাকবে, 14 পুরুষের সম্পদ এক জায়গায় করে রাখছে, অনেক হয়তো দেখা যায় তার হয়তো 50 লাখ টাকা হলে তার হয়ে যায়, সারা জীবনে সে কিছু করতে হবে না, তার চলে যাবে, হয়তো 50,000 কোটি সে রেখে দিয়েছে, কি করবে, ওটা নিজেই জানে না ওই টাকা দিয়ে কি করবে, সমস্যার সৃষ্টি, 50,000 কোটি টাকা, 500,000 কোটি টাকা, 10,000-5,000 কোটি টাকা কি করবেন, কি করবে জানে না। তখন ওনার অবাক হয়ে গেছেন, কি ব্যাপার, আমরা 14 পুরুষের আছে, 5-10 পুরুষের সঞ্চয় করছি, আর এদিনই একদিনের কালকের খাবার সঞ্চয় করতে সঞ্চয় করতে চান না, কি ব্যাপার। ওনার খুব উৎসাহী হয়ে গেছেন, তিনি আবার ওনার ভিতরে ঘরে ঢুকে প্রণাম করে বললেন যে আপনি আমাকে একটু বুঝিয়ে বলবেন, আমি আপনার আগামীকালকের জন্য কিছু নেই, আজকের আছে বলে আপনি আগামীকালকের জন্য সঞ্চয় করবেন, আর আমি তো পঞ্চদশ পুরুষের জন্য সঞ্চয় করছি, কি ব্যাপার, আপনি কি পেয়েছেন এতে? বলছে দেখুন ভগবানের কৃপে, ভগবান বিষ্ণু হচ্ছেন সবার পালনকর্তা, তিনি সবাইকে জীব দিয়েছেন, যিনি আহার দিবেন তিনি, তিনি সমস্ত পালনকর্তা, আমি পালন করে আমি চিন্তা করে কি করব, আমি কি খাবো বা কিভাবে পড়বো, কেমনভাবে সুখে থাকবো দুঃখে থাকবো সেটা তিনি বিচার করবেন, তিনি সব সিলেক্ট করে রেখেছেন, আমি চিন্তা করে খাবো, আমার ছেলে আসবে, নাতি আসবে, পুতি আসবে, কালকে আমি কি খাবো সেটা তিনি ব্যবস্থা করবেন, ভগবান কৃষ্ণ ব্যবস্থা করবেন, আমরা এসব চিন্তা নিয়ে মাথায় নিয়ে কি করব। ভগবান কৃষ্ণের, ভগবান বিষ্ণুর দায়িত্ব আছে পালন করা, যেমন ছোট ছেলে মেয়েরা ও চিন্তা করে স্কুল, শুধু স্কুল কলেজে যায় খেলাধুলো করে খায় আর ঘুরে বেড়ায়, তাই না, ও চিন্তা করে আমাকে এত টাকা রোজগার করতে হবে, তা নাহলে আমি কালকে খাবো কিছু, কে চিন্তা করে, বাবা চিন্তা করে, ছোট ছেলেমেয়েরা কে চিন্তা করে, তা আমরা সব বিষ্ণুর সন্তান, তো বাবার চিন্তা করবে সে আমরা কি খাবো না কি পরবো কোথায় কি যাবো কি না যাবো, আমরা তার বাবার অনুগত হয়ে আমরা কাজ করি, আমরাই পড়াশোনা করি, আমরা তার নাম গুণগান করি, তা না করে আমরা কি করছি, চোদ্দ পুরুষের সঞ্চয় করছি, বলছে আজকে যদি আমি এতগুলি সঞ্চয় করে রাখি আজকে অনেকেই খেতে পারছে না, তাদের খাবারটা কমে যাচ্ছে, ব্রাহ্মণের কীরকম চিন্তাধারা, আর জড়জাগতিক ব্যক্তি হয়তো 200-500 কোটি টাকা, হয়তো গোডাউন ভরে ভরে হাজার হাজার লক্ষ লক্ষ কুইন্টাল চাল ডাল সবজি মজুত করে রেখেছে, আর অনেকে আছে প্রতিদিনের খাবারটা কষ্ট করতে মানে খোঁজ করতে পারছে না, প্রতিদিন খাবারটা রোজগার করতে পারছে না, আর ও হয়তো কয়েক লক্ষ কুইন্টাল চাল ডাল রেখে দিয়েছে গোডাউন ভর্তি করে, যখন বেশি দাম হবে তখন ছাড়বে, এটা খুব ঘটে ভারতে, এখন এখন চাল উঠে, এখন যে আলু উঠে গেল, আলুর দাম এখন হাতে 3-4 টাকা আলুর দাম, এগুলি বড় বড় লোক তারা কোটি কোটি টাকা দিয়ে ওগুলি গোডাউন ভর্তি করে রাখবে, সব কোল্ড স্টোরেজ বুকিং করে রাখবে, ছাড়বে না বাজারে, আর যখন কখনো আলু নেই চাষিদের কাছে শেষ, তখন এইবার অল্প অল্প করে ছাড়বে, 18 টাকা, 20 টাকা, 25 টাকা, 30 টাকা আলুর কিনবে, 3 টাকা আলুগুলো 30 টাকা, সব আলু তো শেষ হবে না, অত কিনবে না, আবার যখন চাষিদের আবার সামনে বছর যখন চাষিদের আলু উঠতে যাবে তখন ছেড়ে দেবে, তখন 2-3 টাকা করে আলু কিনবে, 1-1.5 টাকা, চাষিরা কি করবে এবার, চাষিরা কি করবে এবার, চাষিদের যখন আবার নতুন আলু উঠতে গেল সেই সময় সব আলু ছেড়ে দিল বাজারে, গোডাউন তো ওদের হাতে, স্টোর তো ওদের হাতে, ছেড়ে দিল, সব ছেড়ে দিল, কারণ বাজারের আলু তখন 25-30 টাকা থেকে এসে গেল কত, 2-3 টাকা, কারণ চাষিরা নতুন আলু আর 4 টাকায় বিক্রি করবে, 3-4 টাকা বিক্রি করবে, তাদের এখন মাথায় হাত, তারা আবার ওইগুলি সব কিনে নিল, ওইগুলি ছেড়ে পুরানোগুলি ছেড়ে দিয়ে আবার নতুনগুলি কিনে নিল, চাষিরা এখন ওদের লাভ পায় না, পায় কারা, যারা মজুত করে, এদের সমস্যাটা কে সৃষ্টি করছে, এই মানুষেরাই সৃষ্টি করছে, অন্য কোনো প্রাণী সৃষ্টি করছে না, এই জড়জাতের অভাবটা সৃষ্টি করছে কারা, মানুষই, বুদ্ধিমান বলছি আর এমন বুদ্ধি ধরছে যে সারা জগতে অভাব সৃষ্টি করে দিচ্ছে, ভগবান যা সম্পদ দিয়েছে, প্রভুপাদ বলেছেন সারা পৃথিবীতে যা সম্পদ আছে, আর যদি পৃথিবীর এখন যা লোক সংখ্যা আছে তার 10 গুণও হয়, 10 গুণ কোনো খাওয়ার অভাব নেই, আমি ইন্দোনেশিয়া গিয়েছি বা অন্যান্য গিয়েছি কান্ট্রিতে, এমন জায়গা আছে এখানে একটা বাড়ি, ওখান থেকে 1/2 কিলোমিটার দূরে আরেকটা বাড়ি, এই মাঝখানে বাগান গাছপালা ফুল ফল, আর আমাদের দেশে ঘরের পরে ঘর, ঘরের পরে একদম ঘিঞ্জি হয়ে আছে এখানে টাউনের মধ্যে, এই নারায়ণগঞ্জ টাউন ঢাকা টাউন এত ঘিঞ্জি, লোকে পিঁপড়ার মতো পায়ে ফেলার জায়গা নেই, এত গ্রাম এত বড় মাঠ টাট কিছু, আর ওখানে দীর্ঘ মাঠ, গাড়িতে আধা ঘন্টা পাড়ে গেলে যদি একটা বাড়িঘর পাবে, তা নাহলে জঙ্গল হয়ে আছে, আমরা কাঠ গাছের পাতা কুড়িয়ে কুড়িয়ে হাতে জ্বালানি করে, অনেকে গরিব লোকেরা গাছের ঝরা পাতা কুড়িয়ে জ্বালানি করে খায়, কাঠ কিনতে পারে না, কি করবে, আর ওদের দেখে বড় বড় মেশিন নিয়ে গাছপালা রাস্তার পাশে কেটে ফেলে দিচ্ছে, দিয়ে যখন শুকিয়ে যাচ্ছে আগুন লাগিয়ে দিচ্ছে, তারা জঙ্গল হয়ে যাচ্ছে, এত জায়গা পড়ে আছে, এক একটা আইল্যান্ডে এত এত জায়গা রয়েছে। আমাদের বাংলাদেশের কথা 13-14 কোটি, 16 কোটি হয়েছে, ঠিক আছে 16 কোটি, একটা বিন্দু আমাদের ভারতের ম্যাপে অনুসারে এটা একটা বিন্দু রাখা, পৃথিবীর ম্যাপে একটা বিন্দু জায়গা নেই ভারত বাংলাদেশ, এতটুকু ছোট্ট জায়গা। আর এর অন্তত 50 গুণ হবে, তার বেশি হবে না, এর অন্তত 100 গুণ হবে অস্ট্রেলিয়া, মাত্র 20 কোটি লোক, এই বাংলাদেশের 100 গুণ বড়। 100টা বাংলাদেশ যোগ করলে যতটা হবে অস্ট্রেলিয়া মহাদেশটা, অত বড়। কিন্তু লোক সংখ্যা আমাদের 5 কাঠা করে বা জমি নেই, ওদের 500 বিঘা করে পার হেড যদি 500 করে বিঘা দেওয়া যায় এক এক ব্যক্তির গিয়ে, তো শেষ করতে পারবে এত জমি। কিন্তু যেতে দেবে না, পাসপোর্ট ভিসা দেখাও, যেতে দেবে না, ঢুকতেই দেবে না কেউ কেউ। এটা কীরকম বর্তমান পরিস্থিতি হয়েছে, একটা কুকুর যখন আরেকটা অঞ্চলে যায়, আরেকটা গ্রামে যায়, তখন ওরা ছুটে আসে ঘেউ, মানে এটা আমার সম্পত্তি, আমার জায়গা, এটা আমার দখলে, তুই আমার কাছে আসছিস কেন? তো সব পাসপোর্ট ভিসা নিয়ে বসে আছে, ঘেউ, তোমার পাসপোর্ট দেখাও, এখানে ঢুকতে পারবে না। এই জন্য অর্থ সমস্যা, প্রভুপাদ সেই জন্য বলছেন যা সম্পদ আছে পৃথিবীতে, আমাদের সারা পৃথিবীর যত জনগণ তার 10 গুণ হয়ে গেলেও খেয়ে পরে শেষ করতে পারবে, এত সম্পদ আছে পৃথিবীতে। কিন্তু যারা পুঁজিবাদীরা তারা কী করে, সব স্টক করে নিয়ে বসে আছে, আর দরিদ্র দেখে অনেককে দিচ্ছে না, সব নিজের সম্পত্তি করে নিয়েছে। এই যে এই ব্যক্তিটার উদ্দেশ্য হচ্ছে সে পুঁজিবাদীদের মতো, আমি এত সম্পদ, আমি ও কোথায় 14 পুরুষ 5-10 পুরুষ আসবে তার জন্য চিন্তা করে বসে আছে, ভগবত ভজন কর সব কিছু ফেলে দিয়ে দিন রাত খাটছে, টাকা পয়সা ইনকাম করবো, 14 পুরুষ খাটবো। তখন সাধুটি যখন বললো যে শুধু সমস্যার সৃষ্টি হচ্ছে এগুলি, আমি আমার আজকের খাবার আছে মানে বিষ্ণু কালকের জন্য চিন্তা করেন, তাহলে আমার চিন্তা করতে না, আমি ভজন করি বিষ্ণুর নাম করি। আর ভগবান কৃষ্ণ কী বলেছেন গীতাতে, অনন্য চন্তায়ন্ত মাম যোজনা পূজ্য উপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাম যোগ। যদি কোনো অন্য চিন্তা না করে শুধু আমার চিন্তা করে, তাহলে তার যা আছে আমি সব রক্ষা করি, আর যা নেই আমি নিজে মাথায় করে বইয়ে বহন করে তার ঘরে দিয়ে আসি। চিন্তা যদি কেউ যদি অন্য কোনো চিন্তা না করে, শুধুমাত্র আমার চিন্তা, ভক্তদের কখনো অভাব হতে পারে? যার পালনকর্তা স্বয়ং বিষ্ণু, ভগবান কৃষ্ণ যার সবার পালনকর্তা, তাদের সে ভক্তরা অভাব বোধ করে কী করে? তার জন্য দিন রাত কলকারখানায় কাজ করতে হবে। এর জন্য সাধারণ ব্যবহারে দেখতে গেলে বিভিন্ন জীবজন্তুরা তারা লেখাপড়া শেখে না, কিন্তু প্রত্যেকে তার খাবার পেয়ে যায়, হাতি ঘোড়া সবাই খাওয়া দাওয়া পেয়ে যায়। এখন যে কোন প্রশ্ন নিয়ে আলোচনা করছিলাম, তখন তারপর কি করলেন, উনি জানতে পারলেন ভগবত তত্ত্বটা জানতে পেরে, তার ধন সম্পদ সাধারণের মধ্যে বিতরণ করে দিয়ে কি করলেন, তিনি ভক্ত হয়ে গেলেন। এই ব্যক্তি ভগবানের ভক্ত হলেন, যে ভগবানই সবই পালন করবে। আমি এই সমস্যা নিয়ে আমি দিনটা চিন্তা করে মরছি কেন, আমার 14 পুরুষ কোথায় খাবে, 5-10 পুরুষ কোথায় খাবে, এরকম চিন্তা করে মরছি কেন? আমরা 6টা অবতার নিয়ে ব্যাখ্যা করছিলাম না, আমাদের আয়ু এইটুকু আর আমরা চিন্তা করছি 14 পুরুষ খাও, এত গাড়ি করতে হবে, এত বাড়ি করতে হবে, একটা বিদ্যুতের চমক সমান আমাদের আয়ু নেই, আর আমরা চিন্তা করে বসে থাকছি যেন মনে হচ্ছে আমরা অনাধিকাল এখানেই থাকবো। এইটা হচ্ছে আশ্চর্যের বিষয়। পরীক্ষিত যুধিষ্ঠির মহারাজকে বলছিলাম কি আশ্চর্য, অহনি অহনি ভূতানি গচ্ছন্তি যম মন্দিরম শেষ স্থাবর ইচ্ছান্তে কি আশ্চর্য, প্রতিনিয়ত দেখছি বলো হরি হরি বল কত শ্মশানে যাচ্ছে, কিন্তু যারা বেঁচে থাকছে, আমি এই জগৎ থেকে আজ আসছি না, তাদের বাবার হাতে সম্পত্তি আছে, সে ভাইদের মধ্যে মারামারি শুরু হয়েছে, বাবা মরে গেল না পোড়ানো হয়নি, ভাইদের মধ্যে মারামারি শুরু, কোন ঘরটা কে নেবে, কোন ব্যবসাটা কে নেবে, আর কোন টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সটা কে নেবে, মা মরে গেছে আর মেয়েদের মধ্যে ছেলের মধ্যে ঝগড়া শুরু হয়েছে, না মায়ের এই অলঙ্কারগুলি আমি নেবো, এই অলঙ্কারগুলি আমি, পোড়ানো হয়নি শ্মশানে, হাত পা থেকে সব অলঙ্কার খুলে নিচ্ছে। তো মানে এরা যারা বেঁচে থাকছে তারা ভাবছে আমার আর যেতে হবে না, এটা হচ্ছে আশ্চর্যের বিষয়। লোক ভাবে না যে তার সিরিয়াল আছে, এর বুদ্ধিটা কিরকম জানো, পাঁঠার বুদ্ধির মতো। কালীবাড়িতে অনেক পাঁঠা বলে লাইন দিয়ে বড় বড় লাইন পড়ে যায় পাঁঠা, আর সামনে একটু করছি ঘাস দেওয়া থাকে খেতে থাকে, আর সিরিয়ালে আর যেরকম ঘাতক এক একটা কাটে আর ভ্যা করে ওঠে, আর পিছনে গুলো সব মাথা চুলে দেখে, ও ওকে কেটেছে আমাকে তো কাটবে না, আবার সিরিয়ালে চলতে থাকে আসতে ঘাস খেতে থাকে, ও ওকে কেটেছে পিছনে যারা যাকে কেটেছে ওকে কেটে দিচ্ছে, তারপর ভ্যা করে উঠছে আর মাথা চুলে দেখছে আবার ঘাস খেতে শুরু করে। তো আমরা দেখছি সব চলে যাচ্ছে একের পরে এক, কিন্তু আমাদের বুদ্ধিটা ঠিক পাঠার মতো, কোনো বুদ্ধিটার যথেষ্ট নেই, আমাদের আর যেতে হবে না এরকম ভাবছে, সবাইকে যেতে হবে এক না, এটাই আছে আশ্চর্যের বিষয়। ক্ষণস্থায়ী জীবনে আমরা কত কি প্ল্যান করে বসে থাকছি, মানে একটু জীবনে এই করতে হবে ওই করতে হবে ওই করতে হবে, একের পর এক প্ল্যান করেই যাচ্ছি করেই যাচ্ছি করেই যাচ্ছি। আশা পাশ শত শত ক্লেশ দেয় ও বিরত, ভাগবত বলছেন আশাহি পরমম দুঃখম নৈরাস্যম পরমম সুখম। এই জগতে দুই রকম ব্যক্তি শান্তি পায়, একটা হচ্ছে মহাভাগবত যিনি জেনেছেন এই জড়জগৎ অনিত্য, আর এই জড়জগৎ সম্বন্ধে যার পূর্ণ জ্ঞান রয়েছে তিনি আছেন মহাভাগবত, তিনি এই জড়জগতে শান্তি পান, তিনি কোনো কিছু আসক্ত নন। আরেকজন ব্যক্তি শান্তি পায় কে, যে পাগল জড়জগতে জ্ঞান হারিয়ে ফেলেছে পুরো পাগল হয়ে গেছে, তার ভালো মন্দ বিচারবোধ হারিয়ে গেছে, ও শান্তি পায়। পাগলের মনে সদাই সুখ, ও সবসময় আনন্দ থাকে, এক পাগল আর একজন মহাভাগবত। মহাভাগবত জানে এই জগৎ অনিত্য, এই জন্য জগতের ভিতরে তার আকৃষ্ট নেই, ও সবসময় আনন্দে আছে, কোনো দুঃখ কষ্ট নেই। আর মাঝখানে যারা থাকে দ্বন্দ্বের বিচারে থাকে, এই ভালো মন্দ সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় এগুলো শীত উষ্ণ, এই যে দ্বন্দ্বের বিচারে যারা থাকে তারা সবাই দুঃখ পায়, কিন্তু দুটো ব্যক্তি শান্তি পায়, একটা হচ্ছে পাগল জগজগ বিজ্ঞান হারিয়ে গেছে, আর একটা হচ্ছে মহাভাগবত ভগবানের শ্রেষ্ঠ ভক্ত। লোকে বুঝতে পারে না যে কত ক্ষণস্থায়ী, সেই ব্রহ্মার একদিনে চতুর্দশ মনু চলে গেল, যে চোদ্দ জন মনু ব্রহ্মার একদিনে আবির্ভূত হন, এইভাবে ব্রহ্মার কত মনু যাচ্ছে কত মনু যাচ্ছে। ব্রহ্মার আয়ুষ, হ্যাঁ ব্রহ্মার আয়ুষ্কালে হচ্ছে পাঁচ হাজার কত মনু, এভাবে লীলাবতার গুণাবতার যুগাবতার মন্নান্তর অবতার, এরপর আছে সপ্তাবেশ অবতার। সপ্তাবেশ অবতার কি, ভগবানের শক্তিতে আবিষ্ট হয়ে যে অবতারগুলি আসেন, ভগবান শক্তিতে আবেশ মানে যেমন ভগবান কোন জীব কিন্তু ভগবত আবেশ হয় তার মধ্যে ভগবানের শক্তি প্রকাশ হয়, যেমন শিলা ব্যাসদেব ভগবানের সপ্তাবেশ অবতার, নারদ মুনি ভগবানের সপ্তাবেশ অবতার, পরশুরাম পিথু মহারাজ শিলা প্রভুপাদ, কৃষ্ণ শক্তি বিনা নহে তার প্রবর্তন। প্রভুপাদ কেন, প্রভুপাদ এত দশ বছরের মধ্যে সারা বিশ্বে এত আলোড়ন সৃষ্টি করেছেন এই সনাতন ধর্মের, এটা অন্যান্য কেউ করতে পারেনি, এমনকি ভক্তি সিদ্ধান্ত ঠাকুর পারেননি, ভক্তি বিনোদ ঠাকুর পারেননি, এমনকি ভগবান চৈতন্য মহাপ্রভু পারেননি। চৈতন্য মহাপ্রভু আদেশ দিয়ে গেছেন কিন্তু তিনি নিজে সারা বিশ্বে প্রচার করতে পারেননি, কিন্তু প্রভুপাদ সেটা সারা বিশ্বে মহাপ্রভুর বাণীটা পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হয়ে গেল। প্রভুপাদের সামর্থ্য নেই কিন্তু প্রভুপাদকে ভগবান শক্তি দিয়েছেন, ভগবান প্রভুপাদ ভগবান চৈতন্য মহাপ্রভু বলে গেছেন কিন্তু প্রভুপাদকে শক্তি সঞ্চার করে প্রভুপাদের দ্বারা করিয়েছেন, ভগবান পারতেন করতে কিন্তু তার ভক্তকে বাহবা দিয়েছেন, ভগবান ভক্তকে যশটা ভগবান ভক্তকে দিয়েছেন। যেমন অর্জুন পারতেন, এই ভগবান কৃষ্ণ পারতেন যুদ্ধক্ষেত্রে সবাইকে মেরে দিতেন মুহূর্তের মধ্যে, সুদর্শন সেট দিলে একদম সে একদিক থেকে কচুকাটা করে দিয়েছিল সব শেষ, কিন্তু ভগবান অর্জুনকে দেন উত্তিষ্ট যশ লবৎস, হে অর্জুন তুমি উঠো যুদ্ধ করো যশ লাভ করো, এই শোটা নিমিত্ত মাত্রম ভব সভ্যসেন, আমি তুমি শুধু নিমিত্ত মাত্র হও, তসমাৎ তম উত্তিষ্ট যশ লবৎস লোক তসমাৎ তম উত্তিষ্ট যশ লব, হে অর্জুন তুমি উত্তিষ্ট ওঠো, তুমি বসে পড়েছো রথের উপরে উঠো যুদ্ধ করো, নিমিত্ত মাত্রম ভব সভ্যসাচিন, আমি সবকে মেরে রেখেছি তুমি শুধু নিমিত্ত মাত্র হও। আর যশ লাভ তোমাকে, যশটা আমি তোমাকে দিচ্ছি। সবাই বলো অর্জুন যুদ্ধক্ষেত্রে কে জয়লাভ করলো? কৃষ্ণ জয়লাভ করলো না? কি বলবে? অর্জুন জয়লাভ করলো। তো ভগবান তো সবাইকে মেরে রেখে দিয়েছে অলরেডি। বিশ্বরূপের মধ্যে দেখছেন যে সব কিছু জ্বলন্ত অগ্নির মুখে, যেমন পোকা রাশি, পোকা রাশি রাশি পোকা জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করে, ভগবানের জ্বলন্ত অগ্নিমুখে লক্ষ লক্ষ সে পাণ্ডব সেনা কৌরব সেনা সবাই ওই অগ্নিমুখে প্রবেশ করছে। ভীষ্ম, দ্রোণ, অশ্বত্থামা, কৃতজ্ঞ সব একসাথে ঢুকছে, জ্বলে পুড়ে সাই হয়ে যাচ্ছে। ভগবান অর্জুন দেখলেন, তারপর অর্জুন ডিসাইড করলেন না আমি যুদ্ধ করবই। স্থিত অশ্বিমী গত সন্দেহ করিসে বচনন্ত, আমার সন্দেহ দূরীভূত হয়েছে, আমি স্থিত হয়েছি, আমি আপনি যা বলছেন আমি সেটাই পালন করব। ভগবান এই অর্জুন বলে দিলেন, অর্জুনকে ভগবান স্বাধীনতা দিয়ে দিলেন। গুজ্জাত গুজ্জাত দ্বারা মায়া বিমরি সাথে আসেন না, স্থিত যথেষ্ট তথা গুরু। এই শ্লোকে বলছেন আমি তোমাকে গুজ্জ গুজ্জতম জ্ঞান সব কিছু আমি তোমাকে দিয়ে দিয়েছি, সেই ভালো মন্দ বিচার করে তোমার যা ইচ্ছা তাই করো, ভগবান বললেন। তখন অর্জুন কি বললেন? নষ্ট মোহ স্মৃতি লব্ধা তৎপ্রাসাদাৎ মায়াচ্যুত স্থিত অস্মি গত সন্দ করিষ্যে বচনং তব। আমার মোহ দূরীভূত হয়েছে আপনার কৃপায়। নষ্ট মোহ স্মৃতি লব্ধা, আমি আমার স্মৃতি ফিরে আসছে, বুদ্ধি ফিরে আসছে। তৎপ্রাসাদাৎ মায়াচ্যুত, আমি মায়া দ্বারা আচ্ছন্ন হয়েছিলাম কিন্তু আমি তোমার কৃপায় মায়া থেকে মুক্ত হয়েছি। স্থিত অস্মি গত সন্দেহ, আমি নিজে থেকে এখন স্থিত হয়েছি, আমার সমস্ত সন্দেহ দূরীভূত হয়েছে। করিষ্যে বচনং তব, আমি তোমার বচন পালন করব, তুমি যা বলবে আমি তাই করব। যে ধনুর্বান তিনি ত্যাগ করেছিলেন সেটা হচ্ছে গান্ডীব। অর্জুনের প্রতিজ্ঞা ছিল কেউ যদি গান্ডীব ত্যাগ করতে বলেন তাকে তিনি বধ করে দেবেন। আর কুরুক্ষেত্রের যুদ্ধের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পিতা গুরু দ্রোণাচার্য সবাইকে দেখে তিনি করুণায় আবিষ্ট হয়ে ধনুর্বান ত্যাগ করে ফেলে দিয়ে রথের উপর চুপচাপ বসে পড়ল। কাউকে ফেলে দিতে বলতে হয়নি, নিজেই ফেলে দিয়ে বসে গেছে। এদেরকে অনুপম পায় দেখি এত লোককে আমাকে মারতে হবে। তদপেক্ষা ভিক্ষা ভালো কাটিয়া যাইবে কালো, মিথ্যা যুদ্ধ করাও আমার যুদ্ধ এই মহাকাম বিধি যে হইল বাম, এই যুদ্ধে গুরু হত্যা হবে, স্বজন হত্যা হবে, আত্মীয় স্বজন হত্যা হবে, তার থেকে বরঞ্চ ভিক্ষা করে আমি জীবনযাপন করবো, এই যুদ্ধ আমার দ্বারা হবে না। বুঝলি? রথের ধনুর্বান ফেলে দিয়ে রথের উপর বসে ভগবান কৃষ্ণ গীতা উপদেশ দেওয়ার পর বলছেন নষ্ট মহা স্মৃতি লব্ধা তৎপ্রসাদ মহাচিত স্থিত অশ্মি গত সন্দেহ করেছে বসে না, সঙ্গে সঙ্গে ধনুর্বান তুলে নিয়েছে। আপনি যা বলবেন তাই বলুন, কাকে মারতে হবে বলুন, বাস ধনুর্বান তুলে নিয়ে রেডি। তো চারটে হলো লীলাবতার, গুণাবতার, যোগতা, মন্নান্তর অবতার। তাহলে আমাদের আয়ু কম, এই জন্য ভগবানের চিন্তাই করা উচিত, বুঝে গেল? মন্নান্তর অবতার আর সত্তাবেশ অবতার হয়ে গেল, সত্তাবেশ ভগবানের বিভিন্ন শক্তিতে আবেশ, প্রভুপাল শক্তি। আর একটা আছে পুরুষ অবতার, এই যে গরুদক্ষাই বিষ্ণু, ক্ষীরদক্ষাই বিষ্ণু, গরুদক্ষাই বিষ্ণু না কালদক্ষাই বিষ্ণু, গরুদক্ষাই বিষ্ণু, ক্ষীরদক্ষাই বিষ্ণু, এই তিনটে পুরুষ অবতার। ভগবান সরাসরি কোনো কাজ করেন না, ভগবান ইচ্ছাময়, ভগবান ইচ্ছা করেন। আর ভগবান ইচ্ছা শক্তি, আর সংকর্ষণ আছে ক্রিয়া শক্তি। ভগবানের অন্যান্য পাশ্চাত্য তা ক্রিয়া করেন, ভগবান ইচ্ছা করেন আমি এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করবো, সঙ্গে সঙ্গে সংকর্ষণ সৃষ্টি করা শুরু করে দেন তার প্রকাশের মাধ্যমে। আর ভগবান যেন মনে করলে আমি এখন সৃষ্টি ধ্বংস করবো, ইচ্ছা করলেন সব তার রুদ্ররূপে অন্যান্য রূপে সঙ্গে সঙ্গে তার সৃষ্টি ধ্বংস করা শুরু করে দেন। ভগবানের চেয়ে ইচ্ছা শক্তি, ভগবান নিজে কিছু করেন না, প্রত্যক্ষভাবে তিনি করছেন। এটা কীরকম উদাহরণ দেওয়া যায়, একজন মালিক একটা বিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন, একজন কোম্পানি বা একজন ধনী ব্যক্তি, সঙ্গে সঙ্গে তার ইঞ্জিনিয়ার আসলো কী কী করতে হবে, একটা ড্রয়িং করে দিলে এই করতে হবে, সঙ্গে সঙ্গে তার ম্যানেজার আসলো, তারপরে অনেক লেবার টেবার নিয়ে এসে সব ইট পাট সব সাপ্লাইয়ারদের সব কিছু দিয়ে দিল, ইট কাঠ পাথর যা কিছু লাগে সব দিয়ে দিল, লোহা সিমেন্ট যা দিয়ে দিল। এখন হাজার হাজার মিস্ত্রি সেটা কাজটা বিল্ডিংটা তুলে ফেললো। এখন তারপরে বিল্ডিংটা যখন কমপ্লিট হলো তখন কী বলবে, বিল্ডিংটা কে করেছে, কে করেছে, মালিক করেছে, মালিক একটা কাজ করেছে ওখানে, কে করলো? ম্যানেজার করলো, ইঞ্জিনিয়ার করলো, লেবাররা করলো, সাপ্লায়াররা করলো, ওরাই সবাই যোগান দিয়েছে, লেবাররাই বাইডি ফিলিং করে। কেউ লেবারদের নাম নেয় যে লেবারটা করেছে? কেউ বলে লেবারটা করেছে? বিল্ডিংটা কে করেছে? সেই মালিক, মালিক যায়নি, হয়তো মালিক কারখানায় বসে আছে বা বাড়িতে বসে আছে, ওখানে একটা কারখানা হবে বা একটা বিল্ডিং হবে, তো বিল্ডিং আপনি হয়ে গেল, কার ইচ্ছা হলো? মালিক। তো ভগবান আছেন ঠিক এইরকমই, ভগবান উপরে বসে আছেন গোলক বৃন্দাবনে, তার ইচ্ছায় তোমার ইচ্ছায় সৃজন সংহার, ভগবান ইচ্ছায় সৃষ্টি হয় আর ভগবানের ইচ্ছায় সংহার হয়। কিন্তু লোকে লোকে বলে না না শিব সংহার করেছে, এই ব্রহ্মা সৃষ্টি করেছে, না না ভগবানের ইচ্ছা হয়েছে, ভগবান ইচ্ছা করেছে বলে ভগবানের বেণু সঙ্গীতের দ্বারা ব্রহ্মা জ্ঞান পেয়েছে। একটা ঘাস তৈরি করার ক্ষমতা ব্রহ্মারও নাই, একটা ঘাস যে উৎপন্ন করে এটা ক্ষমতাটা ব্রহ্মারও নাই, কিন্তু ব্রহ্মা এত লক্ষ লক্ষ কোটি কোটি জীব সৃষ্টি করেছে, কী করে? ভগবানের ইচ্ছায়। ওই জ্ঞানটা কোথা থেকে পেয়েছে? ভগবান বেণুধ্বনির মাধ্যমে ভগবান ওকে জ্ঞান দিয়েছেন, ব্রহ্মাকে জ্ঞান দিয়েছেন। এই জন্য মূল ইচ্ছা কার? কৃষ্ণের, ভগবানের ইচ্ছা, কৃষ্ণের তো ভগবান সব, তো ভগবানের ইচ্ছায় সৃষ্টি স্থিতি ফল। এই জন্য ভগবান প্রদর্শন জন্ম আদর্শ যত অন্যায় আদি তরত সব প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে ভগবানই সব কিছু করছে। এইটা এই জন্য উদাহরণটা দিলাম, যে বিল্ডিংয়ের উদাহরণটা কারখানার জন্য। এখন প্রধানমন্ত্রী যদি বলেন, হাসিনা বলেন যে এখানে একটা বড় বিল্ডিং হবে, বাস অর্ডার খেয়েছে, উনি একটা ইচ্ছা করলে একটা বিল্ডিং হবে, এখন ওনার মন্ত্রীরা ছুটে আসবে, এখানে জায়গা মেজারমেন্ট করবে, যত ইঞ্জিনিয়ার আসবে, সমস্ত সাপ্লায়াররা আসবে, একটু হয়তো দেখা যাচ্ছে 6 মাসের মধ্যে বিশাল বিল্ডিং খারাপ, একটা ভবন তৈরি করে দিলেন, বিল্ডিংটা কে করলো? প্রধানমন্ত্রী করছে। কি নাম হবে? নাম এখানে লেখা থাকবে যে প্রধানমন্ত্রী করছে বিল্ডিং, কিন্তু উনি একটু জাস্ট ইচ্ছা করলেন হয়ে গেল। তো এইরকম ভগবান ইচ্ছা শক্তি আর ক্রিয়াশক্তি, সংকর্ষণ অন্যান্য সব সব ক্রিয়া, তার সঙ্গে সঙ্গে ক্রিয়া করবেন আর সংকর্ষণ নিজেকে বিস্তার করে সব কিছু কার্য সম্পাদন করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে
হরে।
এখানে কয়েকটা প্রশ্ন আছে, ভগবানের অবতার আসার সময় চিহ্ন কি করে, কে প্রশ্ন করেছেন? বিত্ত দাস, আপনাকে চিনতে হবে না, আপনি যদি ভক্ত হন তাহলে চিনতে হবে। যেমন ভগবানকে চিনতে গেলে, যেমন মহাপ্রভু যে এসেছিলেন, মহাপ্রভু সব 500টা বুঝতে পেরেছিলেন, আর মহাপ্রভু যে আসবেন এখান থেকে 5000 বছর আগে ভাগবতমে বলা আছে, তখন দেখছে ভাগবতমে এরকম বলা আছে, কৃষ্ণ বর্ণ তিশা কৃষ্ণ সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্শ্বদম যজ্ঞই সংকীর্তন প্রায় যজন্তি সুমেদাস। তিনি কৃষ্ণ অকৃষ্ণ বর্ণরূপে আসবেন, পীতবর্ণরূপে আসবেন, কৃষ্ণ কৃষ্ণ শব্দ, কৃষ্ণ শব্দটা দিন রাত মুখে উচ্চারণ করবেন, তিনি সন্ন্যাস আশ্রম গ্রহণ করবেন, এই ভাগবতমে যেটা বলা আছে সেটা তিনি দেখলেন প্রকাশ্যে মহাপ্রভুর মধ্যে এইগুলি খাটছে, তখন 5000 বুঝতে পারলেন যিনি সেই সেই অবতার কলিযুগে আসবেন। মহাভারতে বলাচ্ছেন সুবর্ণ বর্ণ হেমাঙ্গ বরাঙ্গ চন্দনাঙ্গদি সন্ন্যাস কৃষ্ণ শান্ত নিষ্ঠা শান্তি পরায়ণ, সোনার মতো বর্ণ নিয়ে আসবেন, মহাপ্রভুর বর্ণ সোনার মতো, সুবর্ণ বর্ণ হেমাঙ্গ তপ্তকাঞ্চনের মতো, হেমাঙ্গ বরাঙ্গ অত্যন্ত সুন্দর সুগঠিত দেহ, অপূর্ব সুন্দর, মহাপ্রভুকে যেই দেখতেন সেই মোহিত, এত সুন্দর ব্রাহ্মণের ঘরের ছেলে, আবার এত সুন্দর দিব্য, মহাপ্রভুর মতো লম্বা মানুষের দেখা যায়, এত লম্বা এত দিব্য কান্তি, এত সুন্দর, যেই দেখতেন অসুর রাক্ষস বা যবনটা তারা যদি যখনই দেখতে তারা মোহিত হয়ে যেত, আরে এত সুন্দর ছেলে, এত সুন্দর মানুষ হয়, কেন তিনি ভগবান? সুবর্ণ বর্ণ হেমাঙ্গ বরাঙ্গ চন্দনাঙ্গদি সন্ন্যাস কৃষ্ণ, তিনি সন্ন্যাস গ্রহণ করবেন, তিনি শান্তির প্রতীক, জগতে শান্তি আনয়ন করবেন, তিনি জগতে হরিনাম প্রচার করবেন, সব বর্ণনা করা আছে শাস্ত্রে, আপনি শাস্ত্রে বর্ণনা দেখবেন, দেখে সেই লক্ষণগুলি পেলে তখন বুঝতে পারেন যিনি অবতার, হঠাৎ করে আসেন। প্রশ্ন জমা পড়ে যাচ্ছে, বিভিন্ন মহামানবকে ভগবানের অবতার বলা যায় কি? তুই ভালো মহামানব বলতে পারবি বা তার অনেক গুণ থাকতে পারে, কিন্তু ভগবানের অবতার আসলে যদি শাস্ত্রে প্রমাণ থাকে সেই ধরনের, তাহলে আপনি যদি ইয়ে করতে পারেন, শাস্ত্রের প্রমাণ, শাস্ত্র শ্রুতি স্মৃতি পুরাণাদি পাঞ্চরাত্রি বিধিং বিনা ওইকান থেকে হরের ভক্তির উৎপাত হইব কারণ যে অবতার আগলে আসবেন ভগবানের যদি আসেন তাহলে বোঝা যাবে বেদে প্রমাণ রয়েছে ভবিষ্য পুরাণে বর্ণনা আছে পুরাণে উল্লেখ করা আছে আপনি কল্কি যা আসবেন এরপরে আসবেন কল্কি এখন আসেননি এটা ভাগবত ভবিষ্য পুরাণে বর্ণনা করা আছে ভাগবত বর্ণনা করা আছে তার মাতা পিতার নাম দেওয়া আছে সম্বলপুরে বিষ্ণুজ ব্রাহ্মণের গৃহে তিনি জন্মগ্রহণ করেন তার ঠিকানা দেওয়া আছে ওই ঠিকানায় তিনি আসবেন এখানে দেখা যায় 4 লক্ষ বছর পরে আসবে হয়তো আমরা তখন জানতে পারবো না 4 লক্ষ বছর কিন্তু যে বুদ্ধদেব আসবেন ভাগবত বর্ণনা করা আছে মহাপ্রভু যে আসবেন ভাগবত বর্ণনা করা আছে পুরাণে বর্ণনা করতে দেখবেন আগের শাস্ত্রগুলি দেখবেন বর্ণনা করা আছে কোন অবতার আসছে সামনে কোন অবতার আসছে কত কত যুগ পরে বা কত হাজার বছর পরে আসবেন সেটা বর্ণনা করা আছে রামচন্দ্র যে আসবেন 60,000 বছর আগে রামায়ণ লেখা আছে রামচন্দ্র আসবেন 60,000 বছর আগে তারপর রামচন্দ্র এসছেন এটা ড্রামা করার মতো মহাপ্রভু যে আসবেন এটা মহাপ্রভু এসে অভিনয় করে চলে গেলেন বিষ্ণু আসলেন কিন্তু তার আগে লেখা হয়ে গেছে কিরকমভাবে আসবেন কী করবেন প্রচার করবেন কৃষ্ণ বর্ণন তিশা কৃষ্ণ সাঙ্গ পাঙ্গাস্ত্র পাশন যজ্ঞে সংকীর্তন প্রায় যজন্তী সুমেধ একমাত্র সঙ্গে যারা সুমেধা সম্পন্ন ব্যক্তি অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তি তারাই সংকীর্তন আন্দোলনের মাধ্যমে সেই মহাপ্রভুর সেই চৈতন্য দেবের ভজনা করবেন আগে 5,000 বছর আগে ভাগবত পড়ে দেবেন 5,000 বছর আগে লেখা এখান থেকে 100-200 বছর আগে না মহাপ্রভু এখান থেকে 500 বছর আগে এসেছেন এখান থেকে মহাপ্রভু আসলেন 2600 বছর আগে এসেছেন বুদ্ধদেব তার আগ বর্ণনা ভাগবতে রয়েছে তো শাস্ত্র অনুসারে আমাদেরকে জানতে হবে তো মহামানব আসছে মানব আসছেন তার অনেক যোগ্যতা থাকতে পারে তাকে মহানব তাকে অবতার বলা যায় ইহ রামকৃষ্ণ অনুকূল ঠাকুর কি ভগবান তারা কেউ বলেছেন যে আমি ভগবান অনুকূল ঠাকুর নিজে বলেছেন কিন্তু তিনি তো সবসময় রাজ সাথে রাজ কিন্তু তিনি তো সবসময় বল জপক কিনা জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে তিনি বলছেন কাকে তারা উপাসনা করছেন তিনি যদি ভগবান হতেন তিনি ভগবান কারা উপাসনা করছেন তিনি দিন রাত প্রার্থনা করছেন কীর্তন করছেন তার অনুগামীরা কীর্তন করছেন তিনি যদি ভগবান হবেন তিনি যদি ভগবান হন তাহলে তিনি আবার নিজে কিনা ভগবানের আরাধনা করছেন গুরুদেবকে সে ভগবানের বলা হচ্ছে শাস্ত্রে সাক্ষাৎ না সমস্ত শাস্ত্র উক্ত তথা ভাববধ বিশদী কিন্তু প্রবর্য প্রিয়বতস্য বন্দে গুরু শ্রী শরণারবিন্দ সাক্ষাৎ শ্রীহরির প্রকাশ বিক্রম ভগবানের গুরু কৃষ্ণরূপ হন শাস্ত্রের প্রমাণে কৃষ্ণরূপে গুরু কৃপা করেন ভক্তগণে গুরু হচ্ছেন কৃষ্ণের প্রতিনিধি আপনি যদি এখন প্রধানমন্ত্রীর কোনো প্রতিনিধি এখানে আসে তার সে প্রধানমন্ত্রীর মতো সম্মান করা উচিত আমাদের তো তিনি রাষ্ট্রের প্রতিনিধি তাই না কোনো জন বড় অফিসার আসেন তাকে মন্ত্রীর মতো তাকে প্রধানমন্ত্রীর মতো সম্মান করা উচিত প্রধানমন্ত্রী যদি কাউকে তার কোনো সচিবকে পাঠিয়ে দেন তাহলে কিন্তু প্রধানমন্ত্রীর মতো সম্মান করতে হবে আমাদের যে গুরুদেবের যে প্রতিনিধি ভগবানের যে প্রতিনিধি গুরুদেব যিনি কৃষ্ণকে দিতে পারেন আর তিনি তাকে আমরা গুরুদেবের মতো সাক্ষাৎ সমস্ত শাস্ত্রে তাকে সাক্ষাৎ শ্রীহরির মতো বলা আছে কিন্তু প্রবর্জ্য প্রিয়তা কিন্তু তিনি প্রভুর অত্যন্ত প্রিয় প্রভুর প্রিয় মানে পরস্পর ভগবানের অত্যন্ত প্রিয়জন অর্থাৎ তার সেবক একজন হচ্ছে সেবক ভগবান আর একজন হচ্ছে সেব্য ভগবান সেব্য ভগবান হচ্ছেন কৃষ্ণ আর গুরুদেব হচ্ছেন সেবক ভগবান ঠিক আছে আমরা সেই ভগবানের প্রতিনিধি আর তাকে যে সম্মান আমরা ভগবানকে করি ভগবানকে যেভাবে আরতি করি পূজা করি ঠিক একই রকম সম্মান গুরুদেবকে করতে হবে বুঝা গেল তাহলে আমরা তার কৃপা পেতে পারি আর বলছেন রামকৃষ্ণ অনুকূল রামকৃষ্ণ অনুকূল ঠাকুর নিজে বলেছে কিনা আমি জানি না কিন্তু অনুকূল ঠাকুর তিনি সবসময় রাধাকৃষ্ণের ভজনা করে গেছেন তিনি অনুকূলের ভক্ত ভগবানের ভক্ত তাকে একজন গুরু বলতে পারে তিনি ভক্তদেরকে শিখিয়েছেন আর রামকৃষ্ণ তিনি তো মা কালীর উপাসক ছিলেন একজন সাধক রামকৃষ্ণ পরমহংসদেব তিনি একজন মা কালীর সাধক যারা দেবদেবীর উপাসনা করে তারা দেবদেবীর তো লোকে ফিরে যাবে অনেক দেবদেব মা কালীর লোকে যাবেন ওখানে দেবতা লোকে যাবেন ফিরেন তিনি ভগবানের কাছে ফিরে যাবেন যদি কৃষ্ণ ভক্ত হয়ে থাকেন তাহলে ভগবানের কাছে ফিরে যাবেন কৃষ্ণের কাছে ফিরে যাবেন প্রত্যেকের ধাম আলাদা দেবী ধাম মহেশ ধাম তারপর ব্রহ্মধাম তারপর গোলক ইয়ে ব্রহ্ম ইয়ে বৈকুণ্ঠ তারপর গোলকবৃন্দাবন গোলকবৃন্দাবনে কৃষ্ণ থাকেন আর কৃষ্ণ ভক্তরা কৃষ্ণের কাছে ফিরে যাওয়ার জন্য চেষ্টা করেন কিন্তু অন্য দেবদেবীর ভক্তরা দেবলোকে গেলে সেখানে কিছুকাল অবস্থা করেন তারপরে আবার এই জগতে আবার ফিরে আসতে হবে। আমরা জানি একমাত্র কৃষ্ণ কিন্তু তত্ত্ববেত্তা, কৃষ্ণ তত্ত্ববেত্তারা নাকি কি লিখেছেন বিষ্ণু তত্ত্ব, কিন্তু বিষ্ণু তত্ত্ব চরণে তুলসী পাতা দেওয়া হয়। বিষ্ণু তত্ত্ব বিষ্ণু কৃষ্ণ রামচন্দ্র, কিন্তু গুরুদেবের চরণে যে তুলসী পাতা দেয় এটা কোনো শাস্ত্রের লেখা নেই। গুরুদেবের হাতে দিতে পারে, সেটা গুরুদেবের হাতে কেন দেয়, ওটা দিলে ওটা গুরুদেব ওটা আবার ভগবানের চরণে নিবেদন করবেন। এটা যদি কেউ করে থাকে তাহলে চরম অপরাধ করছে। বিষ্ণু তত্ত্ব জীব তত্ত্ব কখনো বিষ্ণু তত্ত্ব হয় না, বিষ্ণু তত্ত্ব হচ্ছে ভগবান কৃষ্ণ। প্রত্যেক ধর্মের লোকেই বলে তাদের ধর্ম উত্তম, তাহলে ভগবান কি আসলে একাধিক ধর্ম সৃষ্টি করেছেন কি? আর যদি এত ধর্ম সৃষ্টি না করে থাকেন তাহলে কেন এত ধর্ম সৃষ্টি হলো, এর কারণ? রাজন দাসকে আচ্ছা কটা ধর্ম আছে আপনার কাছে? এক এক সময়ে ভগবান এক একটা নিয়ম পালন করছেন। একটা নিয়ম একই রাজ্যে সবসময় চলে, হয়তো মানল না। যেমন বলা হচ্ছে বেদে রয়েছে তুমি গোহত্যা করতে পারো, বেদে গোহত্যার আদেশ আছে। কীরকম? তুমি যজ্ঞে বৃদ্ধ জরাজ্ঞ পশুকে বলি দিয়ে তুমি নতুন জীবন দান করবে, এটা বলা আছে। তো ব্রাহ্মণরা তখন তাদের ধর্মের তাদের মন্ত্র তাদের তাদের ব্রাহ্মণত্বের পরীক্ষা করার জন্য বৃদ্ধ জরাজ্ঞ পশুকে বলি দিয়ে নতুন জীবন দিত, তাতে পশুদের লাভ হতো। হয়তো বৃদ্ধ পশু মরে যাবে, তাকে বলি দিয়ে তার সঙ্গে সঙ্গে একটা নতুন জীবন একটা বাসুর হয়ে জন্মগ্রহণ করলো, একটা নতুন জীবন দিল। যখন যদি নরবেদ যজ্ঞ করতাম তার নর একটা বৃদ্ধ নরজ্ঞ জরজ্ঞ মানুষকে বলি দিয়ে একটা নতুন শিশু শরীর দিয়ে দিত, যুবক দেহ দিয়ে দিত, তাহলে তাদের লাভ হতো। এখন মনে আছে যে আপনি একটা পোশাকটা পরে আছেন ছিঁড়ে গেছে, আমি যদি একটা দামি একটা আপনি যে পোশাকটা পরে আছেন তার থেকে অনেক দামি দিলাম, সিল্কের একটা পোশাক দিলাম, আপনি খুশি হবেন না দুঃখী হবেন? খুশি হবেন, তাই না? আর তার পুরানো পোশাকটা তার জন্য দুঃখ হবে যখন একটা নতুন পেয়ে যাবে? নতুন দুঃখ হওয়ার কথা নয়, তাই না? সেই রকম বৃদ্ধ জরাজ্ঞ পশুকে বলি দিয়ে নতুন জীবন দান করতেন, তখন ব্রাহ্মণদের মন্ত্রশক্তি ছিল অত্যন্ত প্রখর, পারতেন। পরবর্তী যুগে দেখা গেল ব্রাহ্মণদের মন্ত্রশক্তি নেই, আর সবাই বলির নাম করে, যেহেতু ভাগবত ইয়েতে বেদে বলা হয়েছে বলির নাম করে খেতে শুরু করে দিল, সব মিলেচ্ছ জবান হয়ে গেল, একদম খেতে শুরু করে দিল। ভগবান বলছে আরে সর্বনাশ, আমার এই বেদের নামে অপব্যাখ্যা করে সব খেতে শুরু করেছে। ভগবান তখন বুদ্ধদেব আবির্ভূত হলেন, বলছে না তোমার বেদকে তোমাদেরকে মানতে হবে না, বেদ ঠিক নয়, বেদ বন্ধ করো, তোমরা কি করো অহিংসা পরম ধর্ম জীবহিংসা মহা মহাহিংসা সর্বভূতি, কোনো জীবকে তোমরা হিংসা করো না। বৌদ্ধ ধর্ম সৃষ্টি হয়ে গেল, ভগবানই আসছেন বুদ্ধদেব রূপে, তো নতুন ধর্ম সৃষ্টি হলো। যেহেতু মানুষ অবাধ্য হয়ে গেছে মানছে না, এ বেদকে অবাধ্য, আবার বেদকে প্রতিষ্ঠা করার জন্য আবার শঙ্করাচার্য আসলে স্থান কাল পাত্র হিসাবে সেই সমস্ত মানুষের শিক্ষা দেওয়ার জন্য বিভিন্নভাবে ভগবান আবির্ভূত হয়েছে, তাহলে বিভিন্ন ধর্মের সৃষ্টি হয়েছে। আসলে ধর্মতে এক যা ছিল আছে ধর্ম, সেটা হচ্ছে সনাতন ধর্ম, সেটা হচ্ছে আত্মার ধর্ম, সেটা হচ্ছে ভগবানকে ভালোবাসা। প্রত্যেক ধর্মের উদ্দেশ্য আছে ভগবানকে ভালোবাসা, যে ভগবানকে ভালোবাসে না সে তার মানে ধর্ম করছে না। সে জীব স্বরূপ হচ্ছে আত্মা, আত্মার হচ্ছে পরমাত্মার সেবা করা, ভগবানকে ভালোবাসা, সেটা হচ্ছে স্বরূপ ধর্ম। এরকম বিভিন্ন কারণের জন্য ওই আবার বেদকে প্রতিষ্ঠা করার জন্য আবার শঙ্করাচার্য আসলেন, শঙ্করাচার্য আবার ফিলোসফি দিলেন, মায়াবাদ ফিলোসফি দিলেন, যে তোমার বেদ ঠিক আছে কিন্তু ভগবান নিরাকার, বেদ ঠিক আছে কিন্তু ভগবান নিরাকার। আবার ভগবানকে প্রতিষ্ঠা করার জন্য আবার মাধ্যাচার্য আসলেন, যে ভগবান সাকার, বুঝতেছেন ভগবানের রূপ আছে, মা চৈতন্য মহাপ্রভুর ইয়ে আছে অচিন্ত ভেদ, ভগবানের জীব এক আর ভগবান আছে জীবের থেকে আলাদা, ভেদ অভেদ, আর ভগবান নিরাকার আর ভগবান সাকার, ভেদ অভেদ দুটোই। আপনি কি বুঝলেন? মহাপ্রভু বলে গেলেন নিরাকার কি, ভগবানের অঙ্গ জ্যোতি, যেমন সূর্য আছে একজন ব্যক্তি, সূর্যের জ্যোতিটা এটা নিরাকার না আকার? সূর্যের জ্যোতিটার আকার আছে, নিরাকার, কিন্তু সূর্য একজন ব্যক্তি, তার আকার আছে। ভগবানের আকার আছে আর আকার নাই, নিরাকার। ভগবানের আকার আছে, ভগবান দ্বিভুজ মুরলীধর শ্যামসুন্দর আকার আছে, আর ভগবান পরমাত্মা রূপে বা যে ইয়ে ব্রহ্মজ্যোতি রূপে তিনি নিরাকার, তাই না? ভগবান গীতায় নিজেই বলছেন ব্রহ্মণ হি প্রতিষ্ঠা, কত চতুর্দশ অধ্যায় ২৭ নম্বর শ্লোক, ব্রহ্মণ হি প্রতিষ্ঠা অমৃতস্য বয়স্য চ শাশ্বতস্য চ ধর্মস্য সুখস্য একান্তিস্য। তিনি ব্রহ্মণ হি প্রতিষ্ঠা, আমি নির্বিশেষ ব্রহ্মের আমি আছে প্রতিষ্ঠাতা, আমি জন্মদাতা, আমার থেকেই আসছে ভগবান বলছেন, তিনি সাকার আকার, এটা আছে। তো বিভিন্ন স্থান কাল পত্র স্থান কাল পরিপ্রেক্ষিতে ভগবান বিভিন্নভাবে জীবকে শিক্ষা দেওয়ার জন্য আসেন, তাই এই জন্য বলে বিভিন্ন ধর্ম না, ধর্ম আসলে এক, ভগবানকে ভালোবাসা, সেটাই আছে ধর্ম। আর ভগবান যখন আসেন তখন আগে শাস্ত্রে থেকে লেখা আছে, পাঁচ হাজার বছর আগে শাস্ত্রে সব লেখা আছে, সেই অনুসারে বুঝবেন যে কোনটা ভগবান এসছেন আর কোনটা ভগবান নেই, আপনার সে একটা যোগ্যতা আসবে না। আপনাকে বলা হলো যে জল, জল আপনি বুঝতে পারছেন জল, ঠিক আছে, আপনি বৈজ্ঞানিক ভাষায় বললেন H2O, দুভাগ হাইড্রোজেন এক ভাগ অক্সিজেন মিশিয়ে জল হয়, আমাকে দেখিয়ে দেন হাইড্রোজেন অক্সিজেন নিয়ে এসে আমি দেখিয়ে দিন। আরে আপনি ল্যাবরেটরিতে গিয়ে হাইড্রোজেন অক্সিজেন মিক্স করুন, দেখুন জল হচ্ছে, তাই না? H2 বলে আমি যা চোখে দেখবো তাই বিশ্বাস করতো, ভগবানকে দেখান, তাই না? তাহলে আপনার সেই যোগ্যতা অর্জন করতে হবে। একটা বাচ্চা ছিল যে বলে আমাকে হাইড্রোজেন অক্সিজেন মিক্স করে দেখান, তারা কেউ দেখাবে না, তাই না? তার সেই বুদ্ধি নেই, কিন্তু যখন সে ডাক্তার হতে যাবে তখন সে দেখিয়ে দেবে, বিজ্ঞানী হতে যখন উপর মহলে উঠবে, উঁচু ক্লাসে গ্র্যাজুয়েট হবে, MSc পাস করে, তখন তাকে ল্যাবরেটরি নিয়ে দেখানো হবে, তাই না? সবকে দেখানো, কারণ সেই যোগ্যতা ভগবানকে দেখার জন্য সেই যোগ্যতা সেই চক্ষু দরকার হবে, সেই গুণাবলী না হলে কী করে দেখবে? ভগবান আছে এবং একাধিক ধর্ম নাই, সে ধর্ম একই, মানুষের আত্মার ধর্ম ভগবানকে ভালোবাসে। আমাদের ধর্ম কি? ভগবানকে ভালোবাসে। আমরা কী শিক্ষা দিচ্ছি? আপনার ভগবানকে ভালোবাসেন, ভগবানকে ভালো না করেন, সেটাই শিক্ষা দিচ্ছি। ভগবানের সেবার ক্ষেত্রে আমাদের মনোভাব কেমন হওয়া উচিত? অনেক সময় অন্যের কম সেবা আমাদের নেতিবাচক প্রভাব ফেললে কী করা উচিত? কে বলছেন? দ্বিতীয় প্রশ্নটা কী বললেন? অনেক সময় অন্যের কম সেবা, যে যে করছে সেই লাভবান হচ্ছে। এক সময় আমাদের যখন আমরা ডেইটি ওয়ার্শিপ কোর্স করছিলাম তখন অনেক সময় কী হয়, ডেইটি ওয়ার্শিপে অনেক জিনিসপত্র লাগে না, পূজার থালা বাসন, তো অনেক সময় কেউ কেউ ওইগুলো থালা বাসনগুলি পূজার জন্য ব্যবহার করে ফেলে দিয়ে চলে গেল, ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলো না। জনীয়সবাবু বললেন যে করছে কী হচ্ছে, খেতে দিন বসে দিন, তারপর কি হলো, ও প্রভু বললেন যে তুমি যে করছো মানে তুমি লাভবান হচ্ছ, আর ও যে করছে না তার মানে ও পরবর্তীতে আবার কারো বাড়িতে গৃহ কাজ করার জন্য এই অবশিষ্ট কাজগুলি করার জন্য ওকে আবার জন্মগ্রহণ করতে হবে, কেননা ওর ডিউটি ছিল সেটা ভগবানের সেবা করা, কিন্তু ও করে গেল না, অন্য একজন পূজারী করছে ও লাভবান হয়ে গেল, কিন্তু পরবর্তীতে করার জন্য আবার জন্মগ্রহণ করতে হবে, ভগবানের ফিরে যেতে হবে, আগে অসমাপ্ত কাজ পরিষ্কার দেবে। তো আপনি যদি করে থাকেন তাহলে আপনি লাভবান হচ্ছে, কি যে ফেলে দিচ্ছে ও করছে না, ও সবাই অবহেলা করছে, ওকে আবার আরেকটা জন্ম আবার সেবা করতে হবে ভগবান, তারপরে ভগবানের ফিরে যাবে। আমাদের দেখা উচিত সেগুলো, আমাদের মনোভাব হচ্ছে যে আমি ভগবানের সেবা করছি, আর যদি ভগবানের সেবা করছি কে কত বেশি করবে সেইটা একটা ভাবনা হচ্ছে, আমি ওর থেকে বেশি করবো, সেটা যদি আমরা না ওরটার দায়িত্ব ওর পালন করবে, আমি করতে পারবো না এটা, না ওটা না ভগবানের সেবা, ও যদি কম করেছে তার মানে আমি এটা করে পূরণ করবো, যে আমাকে আনন্দ পাওয়া উচিত যে আমি এটা করি। তার মানে আমার যে দায়িত্ব মানে কি, এটা কেউ যদি 5,000 টাকা বেতন দিল আমার এইটুকু কাজ, তখন ও অন্যটা করবে না, এটা বেতনভুক্ত কর্মচারীর লক্ষণ বা কিছু স্বার্থপরতার লক্ষণ। কিন্তু ভক্তের মনোভাব এরকম না, ও এই কাজটা পড়ে আছে আমি যেই করে দিই ফটাফট, এটা ভগবান প্রসন্ন হবেন। আর যে ফেলে দিয়ে যাচ্ছে, যেন কোনো মালিকের বাড়িতে কাজ করছেন, হয়তো আপনি কিছু করলেন না, ওখান থেকে ফেলে দিয়ে চলে গেলেন অন্য আরেকজন কাছে, মালিক কী করে বলছে এই কাজটা ও ছিল করলো না, ইয়ে এসে করছে, তখন ও যে করছে তার প্রতি মালিক অত্যন্ত প্রসন্ন হলো, ও যা লাগবে মালিক তখন তৎক্ষণাৎ দিয়ে দেবে, সম্পূর্ণ ঠিক কিনা। আর যে যার পরে সে 10 বার চাইলেও আকুতি মেতে করলে তাকে কিছু দেবেন, ভাই তুই কর্মে ফাঁকি দিচ্ছিস, বলবে নাকি না? আর মালিক যখন দেখবে আরে ওরই কাজ ছিল, তা ও এই লোকটা তো ওই এর কাজ নয় কিন্তু এ করে দিল, এই ছেলেটা কত ভালো সৎ, ও যা চায় না চাইতে ওকে অনেক গিফট দিয়ে দেবে। তো ভগবানের সেবাটা এরকম। আর ওই যে আমার এটা হচ্ছে সাত্য মনোবৃত্তি, যেমন কেউ হয়তো 5,000 টাকা 10,000 টাকা বেতন পাচ্ছে, ও যতটুকু সে অতটুকু করবে, তারপরে অন্যটা করবে না, এটা হচ্ছে সেই ব্যবসায়ীর লক্ষণ, এটা বা ইয়ের লক্ষণ, এটা ভক্তের লক্ষণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হবে তো গৌর ভক্তবৃন্দ, জয় গৌর।